exclusively on FusionBD.com.
Closeup presents Hello 8920. Closeup, the closer, the better.
হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আজ সেতু আছে এবং অ্যাজ ইট ইজ প্রত্যেক বুধবারের মতো আজকে একটা গল্প আছে। আর এতটুকু শুরুতে বলতে পারি যে আজকে গল্পটি শুনলে আপনার টনক নড়ে যাবে, আপনি বিস্মিত হবেন। আমার মনে হয় এতটুকুই আপাতত যথেষ্ট, তারপরে ডিটেইলে আমরা গল্পে ঢুকি, তারপরে শুনতে পারবো, বুঝতে পারবো। দুটো ঘন্টার সাথে থাকবেন, আমরা আছি একটা পর্যন্ত, এই পুরোটা সময় আপনাদের সাথে থাকবেন হোপফুলি। আর এখানে এসে আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান তাহলে আপনার জন্য একটা ফোন নম্বর আছে, সেখানে ফোন করুন। নম্বরটি হচ্ছে 09613892892। এখানে ফোন করবেন এবং তারপরে আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করে কনফার্ম করবে। আর আরজে সেতু নামে যে পেজটি আছে সেটাতে আপনি কানেক্টেড থাকতে পারেন, আমি আপনাকে সরাসরি সেটাতে রিপ্লাই দিব যে কোনো ধরনের কোয়ারিজ থাকতে পারে আপনার। facebook.com/setu.abcradio এটা হচ্ছে ইউআরএল অ্যাড্রেস, এটা দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, কারণ অনেকগুলো ফেক পেজ কিন্তু রয়েছে এই নামে। আর এছাড়া আজকে এবিসি রেডিওর পেজে এই মুহূর্তে শো চলাকালীন সময়ে একটা পোস্ট ট্যাগ করা আছে, সেখানেও আরজে সেতু পেজটা আপনি পাবেন। বাই দ্য ওয়ে, অনেক কথা বলে ফেলেছি, অতিথির কাছে যাই, একটু নামটা বলবেন প্লিজ।
শিমু।
শিমু, শিমুর বয়স কত?
27।
27 বছর বয়স। কেন এসছেন উনি আজকে 27 বছর বয়সে, এটা কিন্তু একটা কোয়েশ্চেন, এবং সেই কোয়েশ্চেনটাই রিভিল হতে যাচ্ছে আজকে। শুরু করুন আপনি ছোটবেলা থেকে।
আমি একটু আমার বাবার কথা বলতে চাই। আমার বাবা, তার অনেক ছোট থাকতে মা মারা গেছে, সৎমার সংসারে সে অনেক কষ্ট করে বড় হয়েছে, মানে তার ছোট থাকতে হাল ধরতেছে, পেট চুক্তি রোজগার করছে, মানে অন্যের বাসায় ইয়া করে রোজগার করছে,
অন্যের বাসায় কাজ করত।
হ্যাঁ, অন্যের বাসায় কাজ করতো বাবা।
আচ্ছা।
যখন বড় হয়েছে তখন বিয়ে করছে আমার মাকে। মা আবার ভালো ফ্যামিলির মেয়ে, কিন্তু বাবা খুব গরিব। তো মাকে যখন বিয়ে করছে, তার বাবার চাচি ছিল যে ভালো একটা ফ্যামিলির বিয়ে করলে ছেলেটাতে ছোট থাকতে মা নাই, এতিম মানুষ কষ্ট করতেছে, তাহলে মনে হয় একটু ভালো হবে। যখন মাকে বিয়ে করলো তখন নানা খুব রাগারাগি করছে, নানি জোর করে, মানে নানি অন্যভাবে বিয়ে দিছে মারে, নানিরে যেভাবে বুঝাইছে সেভাবে নানি রাজি হইয়া বিয়ে দিয়ে দিছে নানারে না জানায়। এতে আমার নানা আবার মারে ঘরে উঠায় নাই। পরে আমার বাবা খুব কষ্ট করে আমার মারে সৎমার সংসারে। যখন আমার বড় ভাই জন্ম নেয়, বড় ভাই হয়েছে হওয়ার পরে আমি হইছি, আমি অনেকদিন পরেই হয়েছি, 2-3 বছর পরে হয়েছি। তখন আমার মা ওই বাসায় সৎমার সংসারে আমার বাবা যা কাজ করে না দিত, ভাত জুড়ত না কপালে, শাক সিদ্ধ করে খাইতো আর আটার জাল দিয়া পরে নাকি খাইতো ভাতের বদলে। পরে এই কষ্ট দেখা একদিন আমার বাবা বলল যে, আমার মারে বলল যে, চলো আমরা তাহলে ঢাকা শহরে যাই, দেশ গ্রামে যখন এত কষ্ট সৎমার সংসারে, তাহলে এই সংসারে থাকতে হবে না, চলো। তাহলে বাবা আমার আর ভাইয়ারে নিয়া ঢাকাতে আসলো। তখন কোনো জায়গা নাই।
বয়স কত আপনার তখন?
তখন আমি মনে 6 মাস।
বড় ভাইটা একটু বড়?
হ্যাঁ, বড় ভাইটা একটু হাঁটে।
আচ্ছা।
6 মাস হয়েছে কিনা তাও জানি না। গ্রামের পাশের গ্রামেই একজন ভালো একটা মানুষ, তার আব্বার দুঃসম্পর্কে চাচা লাগে, সে বলছে ঢাকা শহরে যা, মানে ঢাকা শহরে সে যাবে কোথায়, ঢাকা শহরে যা, আমার একটু জায়গা আছে সেইখানে দেখাশোনা করবি, সেইখানেই থাকবি।
আচ্ছা, আপনার বাবার অর্থনৈতিক অবস্থা তো খারাপ, তারপরে এই যে এত ইমিডিয়েটলি দুইটা সন্তান, মানে আপনার বড় ভাই আপনার চেয়ে কতটুকু বড় ছিল?
4 বছরের বড় হবে। আমার বড় ভাইয়ের পরে আমার একটা ভাই হয়েছিল।
আপনার ভাই কি তখন স্কুলে দেওয়ার বয়স তো ছিল বোধ হয়? স্কুলে পড়াশোনা করার কোন ইন্টেনশন ছিল মা বাবা?
না না, তখন ছিল না। আমার বাবা তো একবারে নিরক্ষর, আর মাও নিরক্ষর।
ওকে।
আর ছেলে মেয়েকে যে পড়াইতে হইব সেটাও সে দেশ গ্রামে বুঝে নাই, বা অত ছোটবেলা যে ভাইয়ার স্কুলে দিব সেটাও বুঝে নাই।
এই ব্যাপারটাই হয়, যদি বাবা মার সেই শিক্ষাটা না থাকে একটা, সেভাবে কিন্তু ছেলে মেয়েদেরকে ট্রেন্ড আপ করে একটা সামাজিক শিক্ষা করে বেসিক শিক্ষাগুলো কিন্তু দিয়ে বড় করাটা টাফ। দিস ইজ আ মেসেজ টু ইউ, যারা শুনছেন সবার জন্য এই ব্যাপারটা, যে ফ্যামিলির একটা রেসপন্সিবিলিটিস কিন্তু সবচেয়ে বড় থাকে সন্তানের পেছনে। ওই জায়গাটা ফেইল করলে আলটিমেটলি ওই সন্তানটা কিন্তু অনিশ্চয়তা বা আনসাকসেস এগুলোর দিকেই আগায়। জি, তারপরে?
তারপরে যখন ভাইয়া ইয়া বাবা যখন চাচাই বলল যে, যা আমার ঢাকায় একটু জায়গা আছে ওইখানে তুই দেখাশোনা করবি, জঙ্গল মতো পয়রা রয়েছে, মানুষে দখল করে খাইতেছে, তুই যা। পরে বাবা মারে নিয়ে এখানে আসলো, ওনার কাছ থেকে 100 টাকা হাওলাত করে নিয়ে ঢাকা আসছে। আসার পরে যে কি করবে বাবা দিস নাই, মনে করেন পাশের বাড়ি আবার যে তোমরা কার কাছ থেকে ঠিকানা পেয়ে আইসো যে আমার চাচার জায়গা, এই যে এইভাবে ওরা বলছে আসছি। পরে বলে তোমরা থাকবা কোথায়, এখানে শুধু মার। পরে পাশের বাড়িও লাই একদিন রাখছে মারে যে আসো আমাদের বাড়ি, তাও ওরা রাখছে রান্নাঘরে নাকি মা ছিল। পরে আব্বা বললো যে আমি তো এখানে কাউরে চিনি না, কারোর কাছ থেকে যে টাকা হলাত নিমু বা কি নিমু, নানি আবার আসার সময় দুইটা কাঁথা দিয়ে দিছিল আর হাড্ডি পাতিল যা আনার আনছিল।
আপনারা কোথায় ছিলেন? রান্নাঘরে ছিল।
হ্যাঁ, আমরা মার সাথে ওই রান্নাঘরে ছিলাম। হ্যাঁ,
বাবা
আসছিল, মানে যে জায়গা দিচ্ছে ওইখানেই ছিলাম সারা রাত। বাবা বৈশা চিন্তা করতেছে যে আমি এই যে আসলাম কি করব।
বা আসলো আর একটা ভুল ছিল আমার মনে হয়, একা আসতো অনিশ্চয়তার মাঝখানে।
না না, একা মারে মারে কোথায় রেখে আসবো? সৎ শাশুড়ি এইভাবে আটার যাও খাওয়াইতেছে, বাবা মানে ওই পজিশন নিয়ে বের হইছে বাড়ির সাথে,
কিছু তো একটা খাওয়াচ্ছে বা ছিলেন ওখানে, তাই না? কিসের বেসিসে বা কিসের উপর ভিত্তি করে আপনাদের সবাইকে নিয়ে আসলো, এটা একটা ব্যাপার না?
ওনার চাচা বললো যে যাও, ওই চাচার চাচার ইয়াতে। হ্যাঁ, এটা বাবা ভুল করছে। পরে বাবা যখন পরের দিন সকাল হয়েছে তখন ওই যার কাছ থেকে চাচা ওনার চাচার জায়গাটা কিনছে তার পাশেই যেয়ে উঠছে ঠিকানাটা দিচ্ছে। পরে ওনার সাহায্যে বাবা 500 টাকা নিছিল হাওলাত। বাবা বলছে হ্যাঁ কিছু একটা কাজ করে দিয়ে দিব। পরে বাবা এই 500 টাকা নিয়েই বের হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, বাবা বাসায় ফিরে নেন। যার কাছ থেকে নিয়েছে সে আবার বলতেছে তোমার জামাই যে 500 টাকা নিয়ে গেছে, হয়তো পলাই গেছে আর ফিরে আসবো না। জনেটা বললো মা কানতেছে, আমাদের দুই ভাই বোনকে নিয়ে মা কানতেছে। ওই বাড়ি সারাদিন যা কাজ ছিল ওই মহিলার সারাদিন সারা কাজ মা করে দিছে, যা খাবার দিছে তা আমরা দুই ভাই বোনে মা মিলা খাইছি। তখন বাবা সন্ধ্যার পরে ফিরে আসছে। পরে জিজ্ঞেস করলো যে সারাদিন যে তুমি ছিলা না, কোথায় ছিলা? আমারও তো ওরা বলতেছে তুমি পলাই গেছো। পলাই যায় নাই, আমি একটা টুকরি কিনছি, মানে একটা টুকরি মাথায় করে নিয়ে আসছে। ঝুড়ি ছোটখাটো ছিল না, অনেক বড় ঝুড়ি একটা মাথায় করে নিয়ে আসছে। কয় আমি তো হাঁটতে হাঁটতে অনেক দূর গেছি, অনেক দূর যাইয়া দেখি একটা বাজার, বাজারের থেকে কিছু লটকন আর কিছু জাম কিনা ওটা স্কুলের সামনে বিক্রি করছে। 500 টাকা থেকে মনে হয় যে বাবার 50 টাকার মতো আয় হয়েছে, মানে জাম আর ইয়া বিক্রি কইরা। পরে বলতেছে ওনার 500 টাকা যদি দিয়ে দেই তাইলে কি উনি কি আমার পরের দিন 500 টাকা দিবে আবার ব্যবসা করার জন্য? তো 100 টাকা দিয়ে কি হবে? পরে ওনারা আবার ডাক দিল যে চাচা আপনি 500 টাকা তো নিতে পারেন, কিন্তু আমি তো পরের দিন যে ব্যবসা করবো সেটা কয় কি ব্যবসা করে আসছো? উনি আবার জিজ্ঞেস করলো আমি লটকন আর জাম কিনা বিক্রি করছি। পরে কয় ঠিক আছে রাখো। পরে উনি আবার থাকার মতো ওনার যে পাশের বাড়ি থেকে কিছু কিছু থালা বস্তা এগুলি দিছে, কন্যা তুমি তো উঠানে কি বাড়ি করবা? পরে বাবা ওই যে ডেরাঘর সবসময় বাবা নাকি নৌকা বাইত, আগে মার বিয়ে করার আগে নৌকা বাইছিল। পরে ডেরাঘরের মতো নৌকা দিয়ে কাগজ কুগজ দিয়ে ডেরাঘরের মতো বানাইছে কোন রকম, ওই 100 টাকা দিয়ে বাজার করে দিয়ে গেছে। পরে মা ওই 100 টাকা দিয়ে আমার দুই ভাই বোনকে নিয়ে কোন রকম কি কিনবো না বা কি কিনবো এটা বুঝে নাই। পরে বাবা জানতো তাই খাইতাম। পরে আস্তে আস্তে এইভাবে হয়েছে। তো পরবর্তীতে আমার দুই ভাই হয়ে গেছে, তখন আমার মা কোনো ব্যবস্থা নেয় নাই। ছোট দুই ভাই, এক ভাই হওয়ার পর আরেক ভাই সাথে সাথে হয়েছে। আমরা দুই ভাই যেমন হয়েছে ওই রকমই দুই ভাই,
আরো দুটো।
হ্যাঁ, আরো দুটো,
চারজন হয়েছে।
হ্যাঁ, চারজন, চারজনের সংসারে বাবা খুব কষ্ট।
এই যে এটাও কিন্তু একটা মিনিমাম শিক্ষার ব্যাপার, যেখানে সংসার চালাইতে পারতেছেন না সেখানে আরো দুটো সন্তান
হয়ে গেছে। তখন আমি একটু বড় হয়েছি, আমার কষ্টটা মনে আছে যে আমার মা আমার হাত ধইরা নিয়া কন্ট্রোলে চাল দিত। আমার হাত ধইরা নিয়ে আমার ভাই ছোট টার্গে কোলে নিয়া যে আমার লাইনের পাশে বসাই দিয়া লাইন দাঁড়াইয়া, মানে 5 কেজি না 3 কেজি চালের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত ওইখানেই দাঁড়ায় থাকতো। বেলা থেকে যখন আসতো বাসায় তখন রান্না করতো, আর বাবা তুই জাম আর ইয়া লটকন বিক্রি করতো। তখন বাবা বলতেছে যে জাম আর লটকন কতদিন বিক্রি করবো, তাহলে আমি কারণ বাজার গিয়া সবজি এনে বিক্রি করি। তখন থেকে বাবা সবজি বিক্রি করলো, টুকরিতে করে করে সবজি বিক্রি করো। পাশে যখন সবজি বিক্রি করতেছে পাশের যে স্থানীয় লোকেরা, তারা আবার বাবা তো একবারই মূর্খ, তারা কিছু মানুষ আসতে বাবারে বলতো যাই তরকারি দেওয়া যার দিমুনে টাকা, মানে টাকা দিত না। কোনো কোনো সময় দেখা যেত যে বাবা টাকা যেতে গেলে বাবার আবার ধমক দিছে, কিসের টাকা এভাবে ধমক? বাবার বাইসা বাসায় ইসা মার খাচ্ছে, কইতো কয় দেখ আমার তো ওই ও ধমক দিছে। কয় ধমক দিছে কে? কয় টাকা চাইছে দিয়া। কয় থাক ওরা স্থানীয় মানুষ, মানুষ টানুষ মাইরা ফেলাইলে আমরা যে জঙ্গলে থাকি, থাক টাকা চাইতেই বল।
আচ্ছা, এখানে সচ্ছল মানুষ যারা আছেন শুনছেন তাদের প্রতি একটা মেসেজ আছে আমার। এই যে আমরা কিন্তু অনেক সময় এরকম দরিদ্র মানুষদের সাথে এমন করি, আমাদের অবস্থান থেকে হয়তো এটা কোনো বিষয় না যে 10 টাকা বা 20 টাকা বা যাই হোক না কেন অ্যামাউন্ট ওটা দেই না কিছু একটা নিয়ে, এটা হয়তো অনেকেই করে থাকেন, যে কোনো একটা শরীরের জোর বা যে কোনো একটা পাওয়ার আপনার আছে বা কিছুই নাই, গরিব বলে অবশ্য তেমন করছেন, ইটস নট ফেয়ার এট অল। এই জিনিসটা আসলে ওর জন্য কতখানি ইম্পর্টেন্ট 10 টাকা সেটা হয়তো আমরা ফিল করতে পারি না, ফিল করতে না পারি একটু অনুভব করতে পারার, একটু চেষ্টা করতে পারার বিষয়টা রিকোয়েস্ট করব। জি, তারপরে
এরকম করতে করতে ডেরা গড়ে থাকতে থাকতে পরে একদিন ওই লোকটা এসা বলল যে অনেকদিন হয়ে গেছে তো তোমার 500 টাকা দিছি, তুমি এবার টাকাটা ফেরত দাও। পরে বাবা কি করলো, টাকাটা ওনাকে ফেরত দিল। বাবার কাছে 200 টাকা ছিল, হাত দিয়ে দেখে যে 200 টাকা, আমাদের সংসারে তখন চালও ছিল না। পরের দিন যে আমি মা বলতেছে, পরের দিন যে আমি ব্যবসা করবো, এই 200 টাকা নিয়ে কিভাবে যাম? পরে মা কয় যা আসতে কপালে যান, 200 টাকা নিয়েই যান। পরে বাবা গেল, পরের দিন গেল, যাই হোক 200 টাকা থেকে বাবা ওই দিনই 400 টাকা হইছে। অনেক খুশি, আমার বাবার মুখে অনেক আনন্দ, মানে 400 টাকা সে কাজ করে নিয়ে আসছে 200 টাকা দিয়া, আর 500 টাকা দিয়া সে 50 টাকা 60 টাকা 100 টাকা এর উপরে কাজ করতে পারত না, আর 200 টাকা দিয়া 400 টাকা আনছি, সে খুব খুশি। আসার সময় বাজার নিয়ে আসছে, আমরা সারাদিন না খেয়ে বসেছি, কারণ ঘরে চালও নাই, মার কাছে টাকাও নাই, ছোট ভাইটা দুধের জন্য কান্নাকাটি করতো। তখন বাবা যখন আসছে তখন বাবার মুখটা অনেক খুশি ছিল, তখন আমরা হাসতেছি, আমার মানে টুকরিতে নিয়ে উঠাইতেছে, নামাইতেছে, রান্না কর রান্না কর। মা জিজ্ঞেস করতেছে আজকে এত খুশি কে, আজকে ব্যবসাটা ভালো হয়েছে, আজকে অনেক দূরে রোডের এই পারে সে ব্যবসা করছে, ওই পারে না, ওই পারে যে ব্যবসা করছে, কয় তাহলে ওই পারে সবসময় চলে যান। পরে কাঁচা সবজি আইনা বিক্রি করতো, মাথায় নিয়ে নিয়ে বিক্রি করতো, করতে পরে কইতাছে কয় মাথায় নিয়ে নিয়ে তো সবজি বিক্রি করি, তাইলে একটা কাজ করি, দুইটা টুকরি কিনি, দুই টুকরিতে যদি সবজি বিক্রি করি তাহলে অনেকক্ষণ বিক্রি করতে পারবো আর অনেক টাকা। তখন বাবা 500 টাকা পুঁজি নিয়ে দুই টুকরিতে মালাই না বিক্রি করতো, এই ঘাড়ে নিয়ে ঘাড় গুলি এই অবস্থা হয়েছে বাবার, এখন আমার বাবার দাগ আছে এই ঘাড়ে, এরকম উঁচা হয়ে গেছে, মানে ব্লাড ট্রিমার মাংসের ইয়া। পরে টুকরিতে করে যখন বিক্রি করে তখন আমাদের টুকরি দুই টুকরি যখন আসছে তখন ভাইয়ারে মানে স্কুল থেকে আসতে, যে সরকারি স্কুল আছে এখানে একটা স্কুল আছে, তোমরা ভর্তি করাও, এত বাচ্চাগুলি বড় হয়ে যেতেছে, তোমরা স্কুলে দাও নাকি? আমি তো এখানে আসছি বেশি দিন হয় নাই, তো স্কুলে দিমু, 2-3 বছর হয়েছে, তো বাচ্চাগুলো যদি হারায় যায়, রাস্তাঘাট না চিনে, বা আমিও তো কোথাও নিয়ে ওদের বের হই নাই। পরে বাবা একটা স্কুলে দিল, সরকারি স্কুলে, দুই ভাই বোনকে নিয়ে গেল, উনি ঠিকানা দিছে, দেওয়ার পরে একটু দূর, বেশি দূর না, পরে ভাইয়া আর আমি একসাথে স্কুলে যাইতাম। ভাইয়া আর আমি যখন স্কুলে বসতাম তখন স্কুল নিচেই বসতাম, বুঝতাম না যে এটা 1 না 2, 1 না 2 এ পড়ি সেটা বুঝতাম না, দেখতাম ভাইয়া একটু বড় তো ভাইয়ের একটু সামনে নিয়ে যেত আর আমার পিছে বসায় রাখতো। তখন ভাইয়া দেখতাম আমি কিছুই পারতাম না, ভাইয়ারা শিখাই শুকাই দেওয়ার পরে ভাইয়া দেখি যে উপরে ক্লাস উঠছে, আমি নিচের ক্লাসেই রয়ে গেছি, আমি পারি না। আর বাবারও সামর্থ্য ছিল না যে একটা মাস্টার রেখা পড়ানোর মতো। পরে বাবা যখন স্কুলে পড়াইতেছিল তখন ভালি দুইটি টুকরি করে মাল আনতেছে পড়াইতেছে, কিন্তু ওই চিন্তাটা করে না যে আমার ছেলে মেয়েগুলি যে পড়তেছে, মাস্টার লাগবো না কি, ওনার ওইটা বুঝে না, নিজের মতো পড়তেছে, কিছু লাগলে যদি ম্যাডাম বলে দিচ্ছে কালকে খাতা নিয়ে আসবা, আব্বারে বলছে আব্বা খাতা, খাতা কোন দোকানে বিক্রি করে, মানে তাও জানে না খাতা কি, খাতা কোন দোকানে বিক্রি করে, খাতা কোন দোকানে বিক্রি করে বাবা আমি তো জানি না। আর আমি তাহলে ম্যাডাম রে বললো টাকা দিও, ম্যাডাম রে কিনা দিয়ে দেবো, আমি কয় টাকা আমি তো তাও জানি না। পরে এরকম করে পরে ম্যাডাম রে দিয়ে কিনাইছিলাম খাতা, আমাদের ম্যাডাম সালমা ম্যাডাম খুব ভালো ছিল, যা মা যা বলতো যে আমরা তো কিছুই জানি না, ছেলে মেয়েগুলি নিয়ে শহরে আসছি, মা মানে মার কষ্ট কথাটা ওই ম্যাডামের কাছে একদিন শেয়ার করছিল, বসে ছিল বারান্দায় আমাদের জন্য যে সাইরা দিবেন ছেলে মেয়েগুলি যদি না যেতে পারে বাসায়, বললো যে কি অবস্থা, কেন আপনাদের এই সমস্যা। পরে বললো যে আমরা ঢাকা শহরে নতুন আসছি, পরে ম্যাডামরা শুই না, পরে ম্যাডামরাই খুব হেল্প করতো বাসা, মানে ভাইয়ারে 1 ঘন্টা করে ভাইয়ারে পড়াইতো, আমারেও পড়াইতো, পড়ানোর পরে উনি বদলি হয়ে যায় ওই সরকারি, তখন আমি 3-তে পড়ি আর ভাইয়া পরে 5-এ ক্লাস, তখন উনি বদলি হয়ে যায় ওই ম্যাডামটা, সরকারি স্কুল বদলি হয়ে যায়, তখন আর ওই ম্যাডামটা ছিল না, তখন নিজের ইচ্ছাকৃত ভাবেই পড়ি। তখন ছোট দুই ভাই তো ওদের স্কুলে পড়ার বয়স হয় নাই, তখন যখন আমি আর ভাইয়া পড়তেছি, ভাইয়া খুব ভালো পড়তেছি, মানে অক্ষর সবকিছু চিনি, ভাইয়াও চিনি আমিও চিনি। একদিন বললাম যে আব্বা, ম্যাডাম বললো যে একটা মাস্টার, বাবা আমি যে কাজ করি মাস্টারই আর মাস্টার কিভাবে আমি বেতন দিব?
পড়াশোনা না জানার ফল এটা, ছেলে মেয়েদের মানুষ করতে এই ধাক্কাগুলো খেতে হয় যে ফ্যামিলিতে বাবা মা এরকম মানে পড়াশোনা জানে না, এটা খুবই সিম্পল।
পরে ভাইয়া 5 পাস কইরা স্কুলে গেল, আমি 5-এ উঠলাম, ভাইয়া যখন 7-এ পরে আমি 4-এ উঠি, হ্যাঁ 6-এ পরে আমি 4-এ উঠছি, 4-এর পরে থেকে আমি যখন 5-এ উঠছি তখন ভাইয়া বলতেছে তো ও তো 6-এ উঠবে, আমি তো রোডের ওই পার স্কুল নিছি বাবা, নিজের ইচ্ছা মতো ভাইয়া, তখন একটু বুঝে ভাইয়া ঢাকা শহরের পরিস্থিতিটি বুঝে আছে, তো ওরে কোন স্কুলে দিবা, তুই যে স্কুলে পড়স তাহলে ওরে ওই স্কুলে নিয়ে যাই, তো 5 পাস করার পরে। স্কুল ভাইয়ার অনেক দূর, তারপরে ভাইয়া আমি যখন ফোরে ওই ফাইভে উঠছি তখন ভাইয়া চিন্তা করতেছে আমার স্কুল দূর তো ফাইভ এর থেকে তো সিক্সে যাবে, বাবার কাছে বলতেছে তাহলে ওরে নিয়ে কিভাবে আমি ওই রোডের ওই পার যাবো, তাহলে আমি ওই স্কুল চেঞ্জ করে এদিকেই আসি, ওর জন্য রোডের ওই পার থেকে এপারই আসি। পরে ভাইয়া রোডের ওই পার থেকে এপারই আসলো আমার জন্য, ফাইভে যখন পরীক্ষা দিচ্ছি তখন ভর্তি হইতে হবে, ভাইয়াও পরীক্ষা শেষ করলো সেভেন এর, পরে এইটে উঠবে, আমিও ফাইভ এর পরীক্ষা শেষ করছি। পরে যখন আমি সিক্সে উঠছি, সিক্সে উঠার পরে থেকেই আমাদের পারিবারিক একটু উন্নত হয়েছে, মানে বেড়ার ঘর হয়েছে একটা, বাবা যে দুই টুকরি করে ইয়া করত
ওই ব্যবসা করে,
হ্যাঁ ওই ব্যবসা করে, মানে ডেরার ঘরের থেকে একটা বেড়ার ঘর দিচ্ছে, বেড়ার ঘর দিচ্ছে, কিন্তু মা ওইভাবে অনেকদিন যাবত চাইলাই না খাইছে, ওই রিলিফের চালগুলি অনেকদিন যাবত খাইছে। আমি ক্লাস ফোরে থাকতো আমি দেখছি আমার মা ওই রিলিফের চাল আইনা খাইত, এইভাবেই সইয়া। আর যার সাহায্যে আমরা ঢাকায় এসছি, সেও একদিন দেখা গেল শুনলো বাবার কাছে খবর নিল যে উনার জায়গা তো উনি বসে বসে এসে খবর নিছে, আমি তো এলিফিন রোড থাকি, তোরা কিছু হইলে আমার কাছে যাইস। পরে যখন আমি ফোরে পড়ি তখন একদিন আমার মনে আছে আমার বাবা এই কথাটা আমি বলি যে আমার বাবা আমার ভাই আর আমার বাবাকে পড়ার জন্য, মানে ওদের পড়াই খরচ যে টাকাটা যাইতেছে খাতা কলম তার চেয়ে ওদের কাজে দিয়া দেই, মানে আমার বাবা যে ছোটবেলা যে কাজটা করছিল সেটা চাইতেছিল আমার ভাইদের দিয়া ছোটবেলায় কাজে দিয়ে দিতে। যখন ওনার চাচা যে বাসায় থাকতে দিল ওনার বাসায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলতেছে যে চাচা আপনি তো আমারে থাকতে দিচ্ছেন, ছেলে মেয়ে নিয়ে চারটা ছেলে মেয়ে নিয়ে গ্যাদারিং হয়ে যায় এই পাশের মাস্তান টাস্তান আছে ঠেট দিয়া টাকা টোকা রেখা দেয়, তো ওদের নিয়ে তো ঝামেলা, তাহলে মেয়েটা আর ছেলেটা আপনার কাছে দিয়ে যাই, কাজ করেন আর যাই করেন রাখেন। পরে কয় আচ্ছা ঠিক আছে দিয়ে যা। পরে কয়েকদিন রাখছে, রাখার পরে দেখতেছে ভাই আর আমি ওই বাসায় একটা বই পাইলে বইটা নিয়ে পড়ি, তখন ওনার চাচা দেখলো যে ওদের তো পড়ালেখার একটু আগ্রহ বেশি, তো ওরা কাজ করবে কেন, বা আমি তখন আমার মা কোনো কাজ শিখাই নাই যে আমি কাজ করব, বাবা আমার বাসায় আমি মানে যত কষ্ট করছে আমার মার উপরে দিয়ে গেছে, যাওয়ার জাপটা বলেও নাই যে শিমু তুমি একটা কিছু কাজ করো। পরে আমি ওই বাসায় গেছি, পরে কয় তুমি তো কোনো কাজই জানো না, আমি কই না কি কোন ক্লাসে পড়ো, মানে ও চাচি জিজ্ঞেস করতেছে, পরে আমি বলতেছি ক্লাস ফোরে পড়ি, কয়তে লেখা আসছো কেন, আমি বাবা দিয়ে গেছে। পরে বাবা আবার যখন এই কারণ বাজার আসে হাতিরপুলে থেকে তো কাছাকাছি, পরে একদিন বাবারে ডাকাইলো যে আস এদিকে আস, তোর মেয়েরা আবার স্কুলে দে, তোর ছেলে মেয়েকে স্কুলে দে। পরে নিয়ে গেল, কাজ করার লাগবো না, যদি কোনো খরচ লাগে তাহলে আমার কাছ থেকে নে স্কুলে দে। পরে আপনারা থাকতে দিচ্ছেন দয়া করে, এইটাই বেশি আবার আপনাদের কাছ থেকে টাকা নিয়ে বাচ্চাদের পড়ামো, আচ্ছা ঠিক আছে ওরা যখন পড়তে চায় তাহলে পড়বো। মানে বাসায় নেওয়ার সময় বাবা অনেক জিজ্ঞেস করছে কি ভাইয়া মা তুমি কি ওদের বাসায় কিছু করছো, কিছু নিছো না বইলা খাইয়া ফেলছো, মা ভাইয়ারে জিজ্ঞেস করতেছে কোনো কিছু ভেঙে ফেলছো দুষ্টমি কইরা, তাহলে ওরা খেদাই দিল কে বা ওরা এরকম করে বললো কে। পরে ভাইয়া বললো আমি তো বই নিয়ে পড়ছি ওরাও পড়াইছি, এছাড়া আর কিছুই করি নাই বাবা, ওরা খাবার দিলেই খাইছে না দিলে খাই নাই, কোনো বেয়াদবিও করি নাই, মানে বাবা ভয় পেতেছে বা আমি আর ভাইয়া কোনো বেয়াদবি করছি কিনা। পরে কয় না ওরা কোনো বেয়াদবি করে নাই, তাহলে পরে মা কয় থাক স্কুলে দেন। পরে আমি ফাইভে পড়লাম, ভাইয়া সেভেনে পড়লো ভর্তি হইল। হওয়ার পরে আমার রোডের ওই পারে যাওয়ার চিন্তা করা, ভাইয়া আবার এই পারে এসে পড়লো, আমি ক্লাস সিক্সে উঠছি। সিক্সে উঠছি পরেই আমি বেশ বড়ই হয়েছি, লম্বা চূড়ায় বড় হয়েছি, মানে আমার যে পিছে একটা ছেলে ফলো করে, মানে স্কুলটা যে পড়তাম সরকারি স্কুলটা সেটা ছিল আমাদের বাড়ির পিছন দিয়া রাস্তা দিয়ে যাইতাম, আর যেটা এখন সরকারি স্কুল থেকে সাইরা যে সিক্সে উঠছি ওই স্কুলটা মেন রাস্তা দিয়ে যেতে হয়, যেতটুকু রাস্তা পরে পাশের যে ছেলেরা অনেক ছেলেরা দোকানদার চার দোকানগুলি অনেক বসে থাকে, কিন্তু ভাইয়া আর আমি একসাথে, মানে ভাইয়া চাইতেছে যে ভাইয়া সমাজে মনে হয় একটু বুঝে যে একটা মেয়ের নিয়া বা কিছু হয়তো বুঝছে, জন্য আমার নিয়া সবসময় আমার নিয়া কোনো খেলাধুলা ইয়া হইলে সবসময় আমার নিয়ে ভাইয়া খেলছে, যে ও কার সাথে খেলবে এখানকার কেউ রে চিনে না কেউ রে কিছু জানি না, ভাইয়া সবসময় মা আবার বাবা একটু ভাইয়ারই বকত, আমি যদি একটু কানতাম যে ও মেয়ে মানুষ ও বোঝে না কারো কাছে কার সাথে খেলবে, তুই যদি না খেলোস ভাইয়া সবসময় ভাইয়া বসি কানামাসি যে কোনো খেলার ভিতরে ভাইয়া আমারে নিয়ে নিত, হাইদাইলো নিত,
খেলার সাথে ছিলেন,
হ্যাঁ আর কারো ছিলাম না। আর ছোট ভাইটা যখন হয়েছে ছোট দুই ভাই, তখন ওই দুই ভাইকে দুই ভাই বোনে আমরা নিয়ে রাখতাম, যে মা কাজ করতো সাহায্য করতাম অতটুকু, এছাড়া মার কাজে কোনো সাহায্য করার মতো ক্ষমতা আমার ছিল না।
আচ্ছা যাই হোক, মানে তখন মোটামুটি সচ্ছলতা, তাই তো?
হ্যাঁ,
দুই ভাই পড়াশোনা করছেন, তারপরে ঘরটাকে একটু ভালো করলেন।
হ্যাঁ
আচ্ছা, এটা ওই বাবার ওই
সবজি বিক্রি করার ব্যবসা থেকে।
প্রিয় শ্রোতা, খুব কমন একটা এই বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের ম্যাক্সিমাম মানুষের এই মানবেতর জীবনযাপন করতে হয়, এই অর্থে হয়তোবা খুব কমন একটা জিনিস আপনি শুনছেন, মানে গল্প আপনি শুনছেন, বাট ব্যাপারটা এটার মধ্যে আটকে থাকবে না, কারণ আমি শুরুতেই বলেছি আপনি বিস্মিত হবেন পদে পদে। একটা সার্টেন লেভেল আমরা পার করলাম এবং ওর জীবনের গল্পের, এবং এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, আপনার জন্য অপেক্ষা করছে সেই অংশগুলো যেগুলো হয়তো আপনি ভাবতেও পারবেন না, যেগুলো শুনে মনে হবে যে জীবন কল্পনার চেয়ে হয়তো বেশি কিছু। জাস্ট কোথাও যাবেন না, সেতু আছে আপনার সাথে এবং আজকের অতিথি শিমু আছে, এবং আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 এবিসি রেডিও 89.2 FM।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু আছে এবং আজকের অতিথি শিমু আছে আমাদের সাথে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে একটু মেনশন করি যে হ্যালো 8920 অবশ্যই একটা রেডিও শো, কিন্তু এটা শুধু রেডিও শো এর মধ্যে লিমিটেড না, এটা কিছু রেসপন্সিবিলিটিস আছে, এবং সেই জায়গাটা থেকে আমরা সবসময় অ্যাক্টিভ ছিলাম এবং নতুন কিছু সেগমেন্ট বা নতুন কিছু দায়িত্ব হিসেবে আমরা যেগুলো অ্যাড করেছি, এখন থেকে যেটা আমরা করছি, এখানে যে মানুষগুলো আসছেন ভিকটিম হয়ে, তাদের যে কোনো ধরনের আইনি সহযোগিতা লাগলে সেই ব্যাপারটাও আমরা এনশিওর করছি, এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন আমাদের সাথে রয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই, এবং আপনারা তো আছেনই। এই মেসেজটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে শুধু একটা রেডিও শোর মধ্যে আমরা লিমিটেড নই, এটার যে সামাজিক রেসপন্সিবিলিটিস রয়েছে সেই জায়গাটা থেকে আমরা অ্যাক্টিভ। আচ্ছা, অতিথির কাছে ফিরছি, তার আগে ফোন নম্বরটা একটু বলে নেই, 09613892892। এখানে ফোন করবেন আমাদের টিম মেম্বার লোবান, তারপর আপনাকে ফোন করে আপনার গল্পটা ডিটেইল শুনে আপনাকে এখানে আনার ব্যবস্থা করবে। এছাড়া আরজে সেতু নামে একটা পেজ আছে, সেখানে প্লিজ আপনি কানেক্টেড থাকুন। আজকের শো এর পোস্ট দেওয়া আছে এবিসি রেডিও 89.2 FM এর পেজে, আজকের অতিথির ছবি সহ সেখানে আরজে সেতু পেজটা পাবেন, এবং আজকের পোস্টে কমেন্ট করুন, লাইক দিন এবং সেটা শেয়ার করুন, যত বেশি আপনি পারেন তত বেশি মানুষ জানবে, কারণ আজকের গল্পটার মধ্যে অনেক 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 মেসেজ এবং অনেক সতর্কবাণী, অনেক কিছু আপনার জন্য থাকবে। সো প্লিজ কোথাও যাবেন না, অতিথির কাছে আসি। জি বলুন, আপনাদের মোটামুটি তখন একটা ভালো একটা অবস্থা চলছে সংসারে, এবং আপনারা পড়াশোনা করছেন, এই অবস্থা তারপর থেকে?
অভাবটা বাবা একটু কাটাই নিল, কাটানোর পরে আমি ক্লাস সিক্সে পড়ি, সিক্সে পড়ার পরে ভাইয়ার অনেক বন্ধু বান্ধব হয়েছে, কিন্তু আমি তো ওই স্কুলে নতুন নতুন যখন ভর্তি হয়েছি তখন আমি সবাই কেমন যেন একটা প্রাইমারি স্কুল থেকে বড় ছেলে মেয়ে দেখা, মানে পিছিয়ে নিয়ে যাই বসে থাকতাম সবসময় চুপ করে, কেউ যদি হাইদা কথা বলতো তাহলে আমিও সাইদা কথা বলতাম, নাহলে বলতাম না, মানে আমার ভয় লাগতো। বাবা 2 টাকার উপরে কখনো দেয় নাই, যে স্কুলে যে অনেক বাচ্চারা খাইতো বা আমি তাকায় থাকতাম, বা আমি না তাকাইলেও অন্যদিকে ফিরা থাকতাম, কারণ আমার টাকা নেই, আমি খাবো কিসের জন্য? আর যে 2 টাকা দিচ্ছে ওই 2 টাকা আমি রাইখে দিতাম, হয়তো আমার একটা কলম লাগবো সামনে বা খাতা লাগবো, তখন বাবার কাছে যা চামো, বাবা যদি রাগ করে বা ওই দিন বাবার কোন সময় দেখা যায় বাবার চালানো আসে না, 500 টাকা থেকে ওই 400 টাকা আসে, 100 টাকার লস। পরে এইভাবে চলতেছে চলতেছে পরে আমি টিফিনও খাইতাম না, ভাইয়া আমি দুইজনে স্কুলে যাই আসি। একদিন আমাদের বাড়ির পাশে একটা মেয়ে থাকতো, নাম ছিল কি যেন ছিল সকিনা না, পরে ও একদিন আমার সাথে ভালো ফ্রেন্ডশিপ হইল, আসতো বাসায় এসে লুডু গুট খেলতাম দুজনে মিলে, মানে সমবয়সী খেলতাম, ভাইয়া তখন বন্ধু বান্ধবের সাথে ঘুরতো, মানে তখন একটু বড় হয়ে গেছে তো আমার আর ওই রকম কিছু ইয়া করতো না। পরে ওর সাথে যখন ঘুরতাম ওই মেয়েটা আবার একটু আমার চেয়ে একটু বয়সে বড় ছিল, কিন্তু আমার হাইটেই ছিল। তখন একদিন আমার বললো, ডাক দিয়ে জিজ্ঞেস করলো, দেখ শিমু আমার একটা ছেলে পছন্দ করে, তুই দেখবি? আমি কই, না আমি দেখবো কেন, তোর ছেলে পছন্দ করে, কিসের ছেলে পছন্দ করে? মানে সেখান থেকেই ওই মেয়েটা দেখাইছিল একদিন চায়ের দোকানে বসা, কিন্তু ছেলেটা যে আমারে ফলো করে সেটা আমি তখন আমি বুঝতামই না।
ও আচ্ছা, মানে সে বেসিক্যালি আপনাকে ফলো করে, তাই তো? আর আপনার বান্ধবী মনে করতো
ও ওকে ফলো করে, মানে ও আমাদের বাড়ির দিকে তাকায় থাকে, আর ও আমি যখন স্কুলে যাই তখন আমার পিছে পিছে যায় কিনা সেটা আমি জানি না, কারণ আমার সাথে ভাইয়া থাকে, আমার অন্য কোন ছিলই না, মন ছিল
না, কনসেন্ট্রেশন কখনো ছিল
না, ওই রকম মন ছিলই না। যখন ও দেখাইছে তখন আমি ছেলেটা দেখে হাসতেছি, মানে ওর কপালে সাইজটা এই কিরকম যেন একটা বড় বড় সাইজের ছিল, পরে দাঁত গুলি লাল, চোখ গুলি মুখ যেন কেমন, আমি বলতেছি ছি তোর নজর কেরকম রে, কেরকম একটা ছেলের দিকে তাকাস, কেরকম একটা ছেলে তোর দিকে তাকায় থাকে, মানে আমি দেখে মানে আমি আমি নিজেই হাসতেছি, আমার অনেক হাসি হাসতেছে হাসতেছি হাসতেছে। ওই দিনই দুইটা মহিলা পাশ দিয়ে যাইতেছে, ওই এলাকার মহিলাই, মানে আমি কখনো রাস্তার দিকে তাকাইয়া দেখতাম না যে কোন মহিলা কোন বাসায় থাকে, মানে ওই ছেলেটাকে দিয়ে যে হাসতেছি, ওই দিনই আমার বাবারে বিচার দিল। বাবা তো অনেক বছর থাকলো ওই জায়গায়, 10 বছর 11 বছর হয়ে গেল, 12 বছর হয়ে গেল। পরে দেখলো, দেখতে পরে বাবার কাছে বিচার দিল, দেখো সুমনের আব্বু তোমার মেয়ে তো এই ছেলেটারে দেখা হাসতেছে, জাহিদরে দেখা হাসতেছে, তো তোমার মেয়ের সাথে ওর সাথে কি সম্পর্ক? পরে কয়, আমি তো জানি না এই ব্যাপারটা, ঠিক আছে আমি আমার মেয়ের জিজ্ঞেস করি। ক্লাস সিক্স এর তৃতীয় সেমিস্টার পরীক্ষা চলতেছে তখন আমার।
আচ্ছা,
বাবা জিজ্ঞেস, ওই দিন আর জিজ্ঞেস করে নাই, পরের দিন আমারে জিজ্ঞেস করলো, যে আমারে বললো যে আচ্ছা মেয়ে কি কোনো শয়তানি ফয়তানি করে না, ওই বাড়ির ইয়ে আসে ওর সাথে একটু লুডুগুট খেলে, এই তো আর কিছু তো দেখি না আমি। আমার তো পাশের বাড়ি এক মহিলা বিচার, আনতা যে এই মহিলাও খালি এলো অন্য দান্দা থায়। মা আবার অন্য কথা বললো, দেখো তোমার এইসব কথা বইলা তোমার তো বাকি বুকি খাইবো, টাকা নিব, ওইটা তুমি আবার টাকা টোকা দিও না কেউর কাছে, আর তরকারিও দিও না, আমি তো আমার মেয়ে দেখতেছি বালি। পরে যখন পরীক্ষা শেষ হলো, ভালো রেজাল্ট করলাম আমি, ভাইয়া উপরে উঠলো, মানে 25-30 গেল, আর আমি 25-8 আসছি রোল।
আচ্ছা,
রোল 8 আসছি,
ভালো রেজাল্ট করছেন।
হ্যাঁ, ভালো রেজাল্ট করছি, একা একা পইরা। তাহলে আমি অনেক, বাবা আমার নিয়ে অনেক গর্ববোধ করে যে আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করছে, আমি আমার মেয়ের ভালো পড়ামু, ডাক্তার বানামু, এটা কোনো, মানে সে যে একটা কিছুই নিরক্ষর, সে যে একটা স্বপ্ন দেখতো, তার স্বপ্নটা এখন আমার মনে পড়ে আমার খুব কষ্ট লাগে। বাবা তো চাইছিল আমার দিয়ে কিছু করতে। পরে ভাইয়া যখন 9 উঠছে, কম রেজাল্ট পাইয়া, আমি তখন 7 উঠছি, ওই ছেলেটা ওই পিছন দিয়ে যে বিরক্ত করতেছে, আমি সেটা কখনো কোনোদিন আমি বুঝতেই পারিনি যে আমার বিরক্ত করে। পরে মা আমার নিয়ম গ্রামের বাড়ি বেড়াইতে যায়, পরে ওই মেয়েটা বলতেছে, মা বলতেছে, শয়তানি করে বলতেছে, এবার নিয়া শিমুরে বিয়ে দিয়ে আসমু গ্রামে নিয়া, শিমুর পা বড় হয়ে গেছে, শিমু স্কুলে ভালো নাম্বার করছে, আর পড়ামু না, পড়াইতে গেলে তোর টাকা খরচ হইব, পড়ামু না, বিয়ে দিয়ে
আসবো।
7 উঠছি, 7 উঠছি, মা বলতেছে যে ওরে নিয়ে এবার বিয়ে দিয়ে আসমু গ্রামে, মানে ওর কাছে মেয়েটার কাছে বললো, মেয়েটা আবার পড়তো না।
কেন বিয়ে দেবে কেন, ওই ছেলে তো ডিস্টার্ব করে,
না আমি জানি না, মাও জানে না, মানে বাবা একদিন শুধু শুনছে, মা এটা দুষ্টুমি করে বলছে।
আচ্ছা,
মানে আমি হাতে পায়ে লম্বা হয়ে গেছি, পাশের মানুষের বলতেছে যে তোমার মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিতে পারতা।
আচ্ছা, পাশের মানুষের তো একটু ইন্টারেস্ট সবসময় বেশি থাকে।
আবার গ্রামে যখন নিয়ে গেছে, তখনও গ্রামের মানুষও বলতেছে যে এই মুখের মেয়েটা বড় হয়ে গেছে, দেখ কত কষ্ট করছে গ্রাম থেকে, এখন দেখ ভালোই চলতেছে ঢাকা শহরে যাইয়া, ওরে বিয়ে দিয়ে দিয়ে।
আচ্ছা,
আমার মা যে বয়সে বিয়ে হয়েছে, মানে অত ছোট বয়সে, সে চাইতেছে যে আমারও সেই ছোট বয়সে বিয়ে দিতে।
আচ্ছা,
তখন মা বাড়িতে বাবার সাথে নিয়ে আসলো যে আর বাড়িতে নিয়ে যাইবা না আমার মেয়ের, মা বাবা বললো। পরের 7 যখন ভর্তি করে ফার্স্ট ইয়ার পরীক্ষা চলতেছে, তখন ওরা বিয়ের, মানে যে ছেলে ফলো করতেছে ওই ছেলে শুনছে আমাকে নিয়ে নাকি দেশে বিয়ে দিয়ে ফেলবে, ওই মেয়েটাই মানে হাঁটতেছে আর বলতেছে এবার তো শিমুরে বিয়ে দিয়ে ফেলবে, এবার তো শিমুরে বিয়ে। ও যে ফলো করে রাখে, ও যে আমাদের বাড়ির গুনগুন কানানিগুলি ও যে শুনে, এটা আমরা জানতাম না। বাবার কাছে তখন বিয়ের প্রস্তাব, ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিল বাসায়, ওর এক এক সময় এক একবার এক একজনকে নিয়ে আসে,
শুনতো আসলে বাড়ির কোনা কানা।
হ্যাঁ, ওরা যে, হ্যাঁ ওরা যে স্থায়ী মানুষ, ওরা যে শুনতো, এই ব্যাপারটা আমরা কেউ জানতাম না। মানে বাবা তো সারাদিনই কাঁচামালের ব্যবসা নিয়ে আসেই বিকালে দুপুরের পর বাসায় আসতো, আয়সা ঘুমাইতো, রাতে সারা রাত বইরা কারেন্ট বাজার থেকে মাল নিয়ে তারপরে যেয়ে বিক্রি করতো। বাবার তো তখন সময় ছিল না কে কোন কথা বললো, আর মা তো সংসারের ছোট ভাই দুইটা, আমরা চারজন, ওই কাপড় চোপড়, ঘর দুয়ার গুছানো, রান্না বান্না, এই চার পাঁচজনের সংসারে মা তো ওইটা নিয়েই ব্যস্ত। আমরা চার ভাই বোন নিজেরা নিজেরা মারামারি করে, নিজেরা নিজেরা কান্নাকাটি করে, নিজেরা নিজেরাই সব অগুছানো, মানে সবকিছু অগুছানো করে মা এগুলি নিয়েই গুছাতো। পরে এগুলি যখন শুনছে, ও মানে প্রস্তাব দিছে বিয়ের জন্য, প্রস্তাব দিছে, পরে আমার বাবা তো আসমান থেকে পড়ছে, মানে যখন ওই যে আমি বললো যে তোমার মেয়ে তো ওই ছেলেটার সাথে হাসাহাসি করলো, ওই কথাটা শুনে যখন আমার বাবা আমারে জিজ্ঞেস করলো, মারে জিজ্ঞেস করলো, পরে আবারও আরেকদিন শুনছে কি, সুমনের বাপ তোমার মেয়ে তো এই স্কুলে ওই ছেলেটা যায়, তাহলে তো তোমার মেয়ের সাথে অনেক ইয়ে হয়েছে। আচ্ছা জিজ্ঞেস করি, ওই দিন বাবা অনেক রাগ, মানে তার 800 টাকার চালানের থেকে 700 টাকা হয়ে 600 টাকা হয়ে গেছে। তখন বাবার মানে অনেক লস হয়েছে সেদিন, অনেক রাগ, একটা লাঠি নিয়ে আসছে, সিপটি গাছ ছিল আমাদের ঘরের পিছনে, সিপটি গাছ ভাইঙ্গা নিয়ে আসছে, যে আমার ওইটা দিয়া দুইটা বাড়ি মারছে, বাড়ি মারছে। পরে আমি মার পিছনে বসে বসে কাঁদতেছি, অনেক জোরে জোরে কান্দতাছি যে আমার কেন মারবো, আমি তো কিছুই করি না, আমি জানি না জানি না কেন আমার মারবো, তোর জন্য মান সম্মান যা রাস্তাঘাটে হাঁটতে পারি না, এটা সেটা, তুই এইটুক মেয়ে কিসের প্রেম প্রীতি?
অথচ আপনি তো কিছু জানেন না।
আমি তো মানে যখন প্রেম প্রীতির কথাটা বললো তখন আমি আসমান থেকে পড়ছি, এরকম হঠাৎ করে আমি কি?
এটা ছিল প্রতিবেশীদের কান ফড়া, তাই তো? এই ব্যাপারগুলো এখন কোন অবস্থায় আছে জানি না, কিন্তু একটা সময় কিন্তু খুব প্রবল ছিল, এবং যেটা শেখার আপনিও হয়তো এখনো আছে আমাদের সোসাইটির অনেক জায়গায়।
তখন 2004 সাল,
আচ্ছা
2004-এ।
হ্যাঁ, যেটা বলছিলাম যে ওই যে আপনার ছেলে মেয়ে কি করছে তার আপনি যতটুকু নজর রাখছেন তার চেয়ে বেশি নজর রাখে প্রতিবেশীরা, এবং এর কিন্তু অনেকগুলো ক্ষতিকর দিক আছে। যেমন আপনার পড়াশোনা কিন্তু বন্ধ হওয়ার পথে, তখন
অলরেডি বন্ধ করে দিচ্ছে, দ্বিতীয় সেমিস্টার সামনে পরীক্ষা এসে পড়ছে,
এবং আপনাকে বিয়েও দিয়ে দেওয়া হবে, এরকম একটা প্রিম্যাচিউর এজে আপনাকে বিয়ে দেওয়া হবে। এই ব্যাপারগুলো তো কারোর ব্যাপারে কমপ্লেন করতে হলে সেই ব্যাপারে অনেক জেনে শুনে না করলে সেটা কিন্তু অনেক ক্ষতিকর একটা ব্যাপার হতে পারে। কাউকে যেমন ভুল বোঝা একটা খুব বড় ক্ষতি একটা ব্যাপার, এবং কারোর ব্যাপারে কাউকে ভুল বোঝানো এটাও কিন্তু সেই একই রকম একটা বিষয়। সো এরকম কোন নালিশ বা মন্তব্য করতে হলে প্লিজ যারা শুনছেন এরকম ব্যাপারগুলো যদি ঘটে থাকে আপনাদের সাথে একটু যাচাই বাছাই করে নেবেন যে আলটিমেট ব্যাপারটা কি। আমি এত ফোর্সলি বলছি এই কারণে, কারণ ওর জানি না এরপরে পড়াশোনা হয়েছে কিনা বা ওই সময় বিয়েটা দিয়ে দিয়েছে কিনা। যদি এরকম কিছু হয়ে যেত তাহলে যতটুকু সম্ভাবনা ছিল সামনের দিকে আগানো সেটাও বন্ধ হয়ে যেত, শুধু আপনার এতটুকু ইনফরমেশন মিস ইনফরমেশনের কারণে, যে কারণে এত পাওয়ারফুলি আমি বিষয়গুলো বলছি। জি, তারপরে?
তারপরে যখন বাবা এসে মারলো, মারার পরে আমি অনেক কান্নাকাটি করছি, মা আবার বাবারই বকতেছে, আন্তাজে মানুষের কথা শুই না, আমি তো ঘরে থাকি, আমি তো জানি আমার মেয়ে এরকম করতেছে না। পরে যে ওই মেয়েটা ডাক দিল, ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, কি রে ও তো তোর সাথে খেলে, কয় না কাকি এই ও তো এরকম করে না, আমি সেন ওই ছেলেটার সাথে, আমার দিকে তাকায় থাকে, আমার দিকে হাসে, কয় দেখছেন কোনখানের পানি কোনখানে আসে, আর আপনি অযথাই মেয়েটারে মারতেছেন, কয় পাড়া প্রতিবেশী তো আমারই শাসাইল। পরে যখন বিয়ের ঘর আসলো, বাবা ডাইরেক্ট না করলো, একদিন ওর দাদি আসে, ঘর আসছে, ওদের প্রস্তাব নিয়ে আসছে, ওই ছেলে প্রস্তাব দিছে যে এই মেয়েকে বিয়ে না করলে বাঁচবে না, বাড়ি থেকে ওই রকম সম্বন্ধ হইতাছে, মানে ওদের বাড়ি এই আলোচনা হয়েছে, আমি বিয়ের পরে শুনছি
ওদের বাড়ি আলোচনা হচ্ছে, তাই তো? এবং ওরা কি প্রস্তাব নিয়ে আসছে?
হ্যাঁ, ওরা প্রস্তাব নিয়ে আসছে, আর ওদের বাড়ি মনে করেন স্থানীয় ভাবে ওরা এই আমার বাবা সবজি বিক্রি করে, তরকারিওয়ালার মেয়েকে আমি ওরা এই বাড়ির বউ করে আনবো না, মানে গরিব, খুবই গরিব আর্থিকভাবে, ওদের তুলনায় আমাদের আর্থিকভাবে খুবই আমরা গরিব।
আচ্ছা, ওরা কম্পারেটিভলি ভালো?
হ্যাঁ, ওরা মোটামুটি ভালো, কিন্তু ওদের যে একটা ফ্যামিলি ভালো ফ্যামিলির ভিতরে যে পড়বো তা কিন্তু না। বাবা যে 10-12 বছর যাবৎ এই এলাকাটার ভিতরে আছে, তা দেখে স্থানীয় মানুষরা কোনো কাজকর্ম করে না, ওদের যে নিচে যে জমি জমা আছে সেগুলি বিক্রি করা বা ওইগুলি ইয়া করা, মানে চান্দা চন্দা তুললে ওরা খায়।
আচ্ছা, তো আপনার কাছে আপনার বাবার কাছে আসলো বিয়ের প্রস্তাব নিয়ে, উনি রাজি না কেন?
উনি রাজি না, ওই যে বলতেছি আমি যে স্থানীয় মানুষ যে বাবার কাছে ঠেক দিয়ে টাকা নিয়ে খায়, তো
ওরা
ওনারা কাজ করে না, ওরা মদ খায় বা এগুলি, বাবা তো এই 10-12 বছরে ওদের সম্পর্কে জানছে, ভয় পাই তো কিসের জন্য, ওরা ভালো করে না, এরকমও দিন গেছে আমরা শুয়ে রয়েছি চালের উপরে, মানে পাশের বাড়ির মানুষেরা মদ খেয়ে সারা রাত বোরা ঢিল মারত, ওরা নিজেরা পায় নিজেরাই হাত দিয়া ধরে ঢিল মারত, আবার বাবা যে সবজি নিয়ে আসতো।
আচ্ছা, এগুলো কি মানে ওই যে ড্রিঙ্কস করে?
হ্যাঁ, ড্রিঙ্কস করে, পরে করে নিজ করে ওইগুলি নিজেরাই ঢিল মারত।
পরে
পরের দিন বাবা সকালবেলা যখন এইগুলি বিচার দিতে গেল ওদের কাছে, তখন বাবারই উল্টা শাসাইতাছে, শাসাইতাছে বিচার দিল কিসের জন্য। পরের দিন বাবার সবজি যে আনলো, গাজর আনছে, আমার মনে আছে গাজর আনছে আর শসা আনছে, ওইগুলি ওরা রাইখা দিচ্ছে ওই দিন, মানে ওই দিন যে শাসাইলো এর জন্য ওরা ওইগুলি রাইখা দিচ্ছে, যে আমরা ওই দিন একটা করছিলাম, মজা করছিলাম বা ভুল ভ্রান্তি নেশা করছি হয়ে গেছে, এটা আমরা বুঝা করি, কিন্তু এটা আবার বাবা মার কাছে, ওদের বাবা মার কাছে আমার বাবা যে নালিশটা দিয়ে আসছে এর জন্য ওরা রাগ কইরা গাজর আর শসা রেখা দিছিল বাবার কাছ থেকে। রেখা দেওয়ার পরে বাবা আর কিছু বলে নাই, যে এগুলির জন্য যদি আবার যায়, যদি আমার মারে বা আমার আবার কিছু যদি বলে থাক, আর যায় নাই, দ্বিতীয়বার ওদের কাছে আর যায় নাই। পরে যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, যা ওদের স্থানীয় যে একটা পরিবেশ, বাবা তো এটা বুঝতেই পারছে, বাবা এটা বুঝতে পারছে যে ওদের স্থানীয় যে স্থানীয় ওদের যে একটা পরিবেশ, ওরা যে একটা কোনো, আমি যে একটা মূর্খ, আমি একটা মান সম্মান বুঝি, কিন্তু ওরা একটা বুঝে না, ওরা কারে কি বলবো বা কোথায় কোন জায়গায় মান সম্মান করতে হবে, এটা ওরা সমাজ বলতে ওরা বুঝে না। পরে বাবা ডাইরেক্টলি না করে দিছে, না করে দিছে পরে কিছু এলাকার যে মাস্তান মুস্তান আছে তারা নিয়ে কি করলো, পরে দিন বাবার উদাহ করে ফেললো।
মানে উদাহ বলতে কি?
উদাহ বলতে বাবা বাসায় আসে না।
বাসায় আসে না?
না।
আচ্ছা,
কি আশ্চর্য, সারাদিন। সেদিন আবার শুক্রবার ছিল, বাবা কাঁচামাল আনে নাই। শুক্রবার দিন বাবা জিরাইতো, মানে একদিন সপ্তাহে কান্দে ভার নিত, তো একদিন সপ্তাহে জিরাইতো। শুক্রবার দিন বাবা রাত হয়ে গেছে, নয়টা বেজে গেছে, এখন আসে না। মা তো কান্না করতেছে, হঠাৎ করে কি হইলো তোর বাবা আসে না? পরে মা বাবার ওরা আটকায় রেখে জিজ্ঞেস করতেছে, যদি মেয়ে বিয়ে না দেন তাহলে রেপ হবে।
আচ্ছা,
রেপ কি জিনিসটা এটা বাবা বুঝে না।
মানে আপনার বাবাকে হুমকি দিচ্ছে?
এই হুমকি দিচ্ছে। হ্যাঁ, এর আগে কিছুদিন আগে, এর আগে পাশের যে বাড়ি, ওরা তো বাড়িওয়ালা স্থানীয় কিছু রুম কইরা ভাড়া দিত, ওই ভাড়াটা এক মেয়ে রেপ করছিল, পাশের এক বাড়িওয়ালার ছেলে রেপ করছে। পরে ওইখানে থানা পুলিশ অনেক কিছু হয়েছে, বাবা এটা দেখছে, মা এটা দেখছে, তখন আমরা এটা বুঝি নাই।
আচ্ছা,
কয়েকজন বাবা এই কথাটা শুনলো, শোনার পরে বাবা কানতে কানতে বাসায় এসে, মানে চোখ মুছতেছে আর বাসায় আসতেছে, চোখ মুছতেছে আর আসতেছে।
মানে আপনার বাবাকে আটকে রেখে হুমকি দিয়ে পরে ছেড়ে দিচ্ছে?
হ্যাঁ, ছেড়ে দিচ্ছে। সারাদিন বুঝাইছে, সারাদিন আটকে রেখে বুঝাইছে, খাওয়াইছে। বাবা বললো, না আমি ছোট মেয়ে, কি বিয়ে দিব, কি বুঝে, খেলার বয়সে ওনা যায় নাই, মাত্র 12-13 বছর হয়েছে, কি বিয়ে দিব, ওর কিছুই বুঝে না, হাতে পায়ে লম্বা হয়ে গেছে। আমি বাড়ি থেকে কত ঢুকানছি আমি নিজেও জানি, আপনারা নিজেও দেখছেন ওর যে কত ঢুকানছি, তাইলে আপনারা কেন ওর এতটুক ছোট একটা মেয়ে কেন বিয়ে করবে? আচ্ছা, আমার মেয়ে যদি কোনো কিছু কইরা থাকে আপনার ছেলের সাথে, আমি নিজের ইচ্ছে মতো আমি মাপ চাই নিতেছি। মানে বাবা ক্ষমা চাইলো, মাও পরের দিন যে ক্ষমা চাইলো, যে আমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে বা ওই মেয়েটার সাথে করে নিয়ে গেছে। ওই মেয়েটার মা আবার কি করলো, আমার মার সাথে ঝগড়া করলো, যে প্রেম করলো আমার মেয়ে, বিয়ের প্রস্তাব আসে তোমার মেয়ের জন্য কেন?
কেন ওর মেয়ে, মানে ওই মেয়ের মা কি রাজি ছিল?
হ্যাঁ, ওর মেয়ের মা রাজি ছিল। ওর মেয়ের মা মানে ও তো পড়তো না, একই ও পড়তো না, দ্বিতীয়ত ওর মেয়ে ভালো একটা স্থায়ী ছেলে, বিয়ে দিলে তো ভালোই, ভাড়াইটা মানে কিছুদিন হয়েছে আসছে এই এলাকায়।
আচ্ছা,
তো মেয়ে মহিলা জানতো না। পরে কয়েন, প্রেম করে আমার মেয়ে, তাহলে বিয়ে কেন ওর তোমার মেয়ের সাথে দিবা? পরে কয়ে, চলেন তাহলে যাই, যে বলি পাশের যে ভালো একটা পরিবেশের একটা, ওদের বাসায় যায় নাই, মানে যে আটকা গেছে তাদের বাসায় বাবা মা ওই মহিলা গেছে। কয়ে, না ও ছেলে তো পছন্দ করে তোমার মেয়ে, তরকারি যে বিক্রি করে তার মেয়ে, এলা কে প্রেম করছে না করছে, কে আর মেয়ে করছে না করছে তা আমরা জানি না, দিতে বিয়ে তোমার মেয়ে দিতেই হবে। পরে মা বলল, আমার মেয়ে তো পড়তে চায়, মানে আমার মার একটু বুদ্ধি আছে, আমার বাবার যত ঢুক নাই, আমার মেয়ে তো পড়তে চায়, তাহলে যদি ওনারা রাজি হয় যে আমার মেয়ের নিয়ে পড়াবে তাহলে আমি বিয়ে দেব। মানে মা ওই জায়গায় যে বাবার তখন সারাদিন আটকায় রাখছে, ওই দিন আবার যদি এরকম করে বা এখান থেকে যদি আমার চলে যেতে হয়, দেশেও তো আমার ওরকম থাকার মতো জায়গা নেই, একটা মেয়ের জন্য যদি আমার এরকম হয়, তিনটা ছেলে নিয়ে আমি কোথায় যাবো আবার, যদি এখান থেকে উঠাই দেয় ওরা স্থায়ী মানুষ। পরে চাচার কাছে বিচার দিল, চাচাই আসলো ওই দিন, এরপরের দিন চাচা আসলো। আসার পরে চাচারে কি করলো, মেম্বার ছিল, ওই মেম্বার কি করলো, লাঠি নিয়ে আসলো।
আচ্ছা,
মেম্বার লাঠি নিয়ে আসলো, যে এই এলাকার ভিতরে এত বছর আপনারা দেখিনি, এখন কোত্থেকে আসছেন, আপনি জায়গার মালিক ভালো কথা, এখানে পারিবারিক ব্যাপার, এখানে আপনারা কেন নাক গলাবেন?
কাকে বলতেছে?
ওই চাচারে বলতেছে, যে আমাদের থাকতে দিল, সে চাচার কাছে বাবা আবার বিচার দিচ্ছে, কারণ বাজার আইসা যেদিন তরকারি নিবে সেদিন আইসা বই লাগেছে যে এরকম মেয়েটার নিয়ে সমস্যায় আছে, চাচা আপনি একটু যাইয়েন। উনি তো শিক্ষিত মানুষ, উনি আবার গেছে পরে মনে করছে উনি ওনার কলমে বুঝাইব, কিন্তু ওনার কলমে বুঝাইব দূরের কথা, ওনারা লাঠি নিয়ে গেছে, একটা শিক্ষিত মানুষ ওই দিন যে একটা লাঠি নিয়ে গেছে, এই পর্যন্ত ওনার জায়গায় অ্যাপার্টমেন্টে দিয়ে দিচ্ছে, কিন্তু এই পর্যন্ত উনি ওই জায়গায় পা দেয় নাই।
আচ্ছা,
জায়গায় পা দেয় নাই, পরে উনি পরে আর কিছু বললো না। একটা কাজ করতে পারো সুমনের বাপ, তুমিও তোমার ছেলে মেয়ে নিয়ে একেবারে বাড়িতে চলে যেতে পারো, নয়তো তোমার মেয়েকে এখানে বিয়ে দিতে পারো, এছাড়া কিছুই আমি পদ দেখতেছি না, মানে এখানকার পরিবেশ দেখা, উনি যে পরিবেশটা দেখে গেছে উনি এই কথাটাই বলে গেছে। পরে বাবার ভালোই রোজগার হয়েছে, তখন কিছু টাকা আয় হয়েছে, মা অনেক কষ্ট করে মানে আয়ের পদটা মায় বুঝতো, কিছু টাকা মানে 10-20 হাজার টাকা এরকম আয় হয়েছে। পরে বাবা আরো 30,000 টাকা ঋণ কইরা মানে বিয়ের জন্য রাজি হইল।
আচ্ছা,
রাজি হয়েছে পরে আমারে বিয়ে দিল, মানে ওদের শর্ত অনুযায়ী যা দিতে হবে, ঘরে একটা সুকেস আর একটা খাট, একটা সুকেসের উপরে কি থাকে, মানে ওনার মুরব্বীরা জিজ্ঞেস করতেছে, বাবা বললো কি থাকে সুকেসের উপরে, সুকেসই থাকে, বুঝতে পারে না যে সুকেসের উপরে টিভি থাকে। তখন আচ্ছা আমি তো এত কিছু দিতে পারবো না, আমি তো অনেক অর্থহীন, আমার তো কোনো অর্থ নাই, মেয়েটারা যে দয়া করে নিতেছেন এটাই বেশি, এছাড়া আর আমি কিছু দিতে পারবো না। পরে কয় আচ্ছা ঠিক আছে দিয়েন, তাইলে আস্তে আস্তে দিয়েন, মানে ওরা নিবেই, আস্তে আস্তে দিয়েন, ওইভাবেই রাজি হয়েছে।
মানে বিয়েটা তো ফোর্সলি করাচ্ছে, হুমকি দিয়ে করাচ্ছে।
হ্যাঁ, হুমকি দিয়ে করাচ্ছে, আবার ওরা দাবিও করতেছে।
মানে
হ্যাঁ,
আপনারা তখন কেন কোনো ইনিশিয়েটিভ নেন নাই? মানে আমি বলতে চাচ্ছি যে কোনো আইনের সহায়তা
তখন বাবা বুঝতো না যে আইনের
সহায়তা নিলেও কি খুব একটা সুবিধা হতো কিনা, এটা কিন্তু জানে না,
এটা জানে না,
কারণ এটা একটা পাওয়ারফুল একটা সোসাইটি ছিল।
হ্যাঁ, বাবা যারে বিচার দেওয়ার কাজ তারে বিচার দিচ্ছে, সে চাচা আর কাউরে চিনে না, যার কাউকে বলবে।
আচ্ছা, এবং ওরা ওই স্থানীয় ছিল এবং ওখানকার পাওয়ারফুল ছিল, যা ইচ্ছা তাই ওরা করতেই পারত।
ওরা পাওয়ারফুল ছিল না, মানে ওদের ভাই ব্রাদার গুলি পাওয়ারফুল। মানে আমি যদি, আপনি যদি একটা স্থায়ী হন, মানে আপনার ভাই ব্রাদার আপনার উপরে লেভেলে আরো মানুষ আছে, ওরা আপনার কথা সাই দিব। মানে আমরা বিদেশি মানুষ, আমরা আজকে আছি কালকে নাই, কিন্তু ওদের কথা ওরা ডাক দিলে যাবে।
তারপরে কি হলো, বিয়েটা হলো এইভাবে, তাই তো?
হ্যাঁ, বিয়েটা এইভাবে পাওনা দেওনা কইরা হইলো। শাশুড়ি, আমার শাশুড়িটা খুব ভালো, মানে জিনিস, আমি বাবা আবার বললো আমার মেয়েরা আমি যাই হোক, কষ্ট করে হোক, যেমনি হোক জিনিস দিব, কিন্তু নগদ ভাবে কিছু দিতে পারবো না। মানে বিয়েটা যে দিতেছি, দশজন যে খাওয়াইতেছি, ওইটাই বেশি। বাবা 30,000 টাকা, হাতে মার হাতে আসলে 15-20,000 টাকা হইব না, ওইরকম ঋণ করে, একটা ঋণ করে, মানে আমার বিয়েটা 50,000 টাকার ভিতরে বিয়েটা দিল।
আচ্ছা, বিয়েটা দিল, এখানে আমরা একটা বিরতি নেই। প্রিয় শ্রোতা, আপনি ভাবছেন হয়তো বা বিয়েটা হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল, ব্যাপারটা এখানে সীমাবদ্ধ নয়, পরের কি ঘটেছে সেগুলো নিয়ে ফিরে আসছে। বাট একটু বলতে চাই যে আমার যেটা মনে হয়, এবং আসলে এটা ট্রু, যে আমাদের সমাজের একটা বড় অংশ কিন্তু এদের দ্বারা আচ্ছাদিত বা কি বলে শোষিত, যে স্থানীয় বা পাওয়ার রয়েছে, কোনো না কোনো একটা শক্তি রয়েছে যেটার ফলে কিন্তু ফোর্সলি অনেক কিছু করিয়ে ফেলে। এটা কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশনাল একটা ফল্ট, এবং যেটার কারণে শুধু ওই একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয় না, এটার সাথে কিন্তু সম্পৃক্ত আরো অনেক কিছু, এবং সবকিছুই একই সাথে ক্ষতিগ্রস্ত হয়। এগুলো হয়তো ছেলে খেলা হিসাবে অনেকে করে ফেলে, কেউ হয়তো তার কিছু পাওয়ার জন্য ফোর্সলি এগুলো করে ফেলে, বাট এই জিনিসগুলো শিকার অনেকেই, এবং যারা শিকার হয় তারাই বুঝতে পারে যে তার কি কি ক্ষতি হলো বা ভবিষ্যতে আরো কি কি ক্ষতি হতে পারে। সো এই ব্যাপারগুলো সাথে জড়িত যদি কেউ শুনে থাকেন, আমি একটু রিকোয়েস্ট করবো যে একটু ফিল করার, আজকে গল্প অনেক কিছুই আপনাকে শেখাবে, অনেক কিছুই বুঝতে আপনাকে হেল্প করবে। প্লিজ আপনার সাথে থাকবেন, যারা এই ধরনের ঘটনার শিকার এবং এই ধরনের ঘটনাগুলো যারা সংঘটিত করে থাকেন, সবার জন্যই কিছু কিছু মেসেজ এর মধ্যে আছে, যে একটা ফ্যামিলি কিভাবে নষ্ট হয়, একটা মানুষের জীবন কিভাবে নষ্টের দিকে আগায় এই সমস্ত কর্মকাণ্ডের কারণে, সেগুলো আজকে আপনি শুনতে পাবেন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমরা একটা বিরতি নিচ্ছি, এবং বিরতিতে যাওয়ার আগে ফোন নম্বরটা একটু জানিয়ে দিই, যেখানে ফোন করলে আপনি এই অনুষ্ঠানে আসতে পারবেন, আপনার জীবনের গল্পটা বলতে পারবেন লাখ লাখ শ্রোতার সামনে। নম্বরটি মন দিয়ে শুনবেন, চাইলে আপনি নোট করে রাখতে পারেন, 09613892892। আরো একবার বলছি, 09613892892। এছাড়াও ফেসবুকে আপনি আমার সাথে কানেক্টেড থাকুন, আর যে সেতু নামে একটা পেজ রয়েছে, অসংখ্য পেজ আপনি পাবেন, আসল যে পেজটা সেটা খুঁজে পাবেন ইউআরএল অ্যাড্রেস দিয়ে সার্চ করলে, সেটা হচ্ছে facebook.com/setu.abcradio। এছাড়াও এই মুহূর্তে, অর্থাৎ অনুষ্ঠান চলাকালীন সময়ে, এবিসি রেডিও 89.2 FM এর ভেরিফাইড পেজে, সেখানেও আর যে সেতু পেজটি ট্যাগ করা আছে, আপনি সহজেই সেখান থেকে খুঁজে নিতে পারবেন। আর আজকে যে পোস্টটা, সেটাতে আপনি আপনার কমেন্টগুলো লিখতে থাকুন, পোস্টটা বেশি বেশি শেয়ার করুন, যাতে অনেকে জানতে পারে এরকম একটা গল্প, ইন্সপায়ারিং একটা গল্প যেন সবাই শুনতে পারে। নিচ্ছি ছোট একটি বিরতি, সাথেই থাকুন।
Closeup presents Hello 8920. Closeup, the closer, the better. Closeup presents Hello 8920. Closeup, the closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু আছে এবং অনুষ্ঠানের দ্বিতীয় ঘন্টায় আমরা পা দিয়েছি, এখান থেকেই একটা বড় টার্ন ওভার শুরু হয়েছে আজকে অতিথির জীবনে, সেই গল্পগুলি আমরা শুনবো এখন। তার আগে ফোন নম্বরটা বলতে চাই, যেখানে ফোন করলে আপনি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্প বলতে পারবেন, 09613892892, এখানে ফোন করবেন। আর আর যে সেতু নামে একটা পেজ আছে, আপনি সেখানে কানেক্টেড থাকুন প্লিজ। এবিসি রেডিও 89.2 FM এর পেজে এই মুহূর্তে আজকের অতিথির ছবি সহ একটা পোস্ট দেওয়া আছে, সেখানে আর যে সেতু পেজটি আপনি পাবেন, এবং আজকের পোস্টটিতে লাইক দিন, কমেন্ট করুন, এবং পোস্টটাকে অনেক বেশি বেশি শেয়ার করুন আপনারা আপনাদের প্রোফাইলে। আচ্ছা, যেখানে শেষ করেছিলাম আমরা, আপনার বিয়ে হয়ে গেল, হুমকির মুখে বিয়ে হয়ে গেল, আসলে বিয়ে না দেওয়া ছাড়া ওই সময় আর কিছু করার,
বাবার কিছু করার ছিল না। আর মা যে দাবিটা করছিল যে আমার মেয়েকে নিয়ে পড়াতে হবে, তারা ওটা মাইনা নিয়া মানে ওরা মাইনে নেয়, ওনাদের তো কাজে বিয়ে করা,
পরবর্তীতে আর এগুলো মানে নাই, তাই তো?
না, এটা পরবর্তীতে যখন মা জিজ্ঞেস করলো, পরে শাশুড়ি বলল যে শাশুড়ি আমি মার কাছে তো আমি বললামই যে আমি মার কাছে যতটুকু আদর পাই নাই, আমি ওইখানে যে আমার শাশুড়ির এত ভালোবাসা, মানে আমি হাজবেন্ড কে কি বলবো, আমি হাজবেন্ড কে কোনোদিন আমি নিজের করে পাইতেও চাইনি, মানে শাশুড়ির ভালোবাসা দেখা। পরে শাশুড়ি বলল আমার বউ আমি ওরে নিজের হাতে মানুষ করব, মানে আপনি তো শুধু ক্লাস সিক্স সেভেন পর্যন্ত পড়াইছেন, এর পরবর্তীতে জীবনটা কিভাবে কাটতে হবে, কিভাবে সংসার করতে হবে, ওরা আমি শিখামো, হাতে কলমে শিখামো।
আচ্ছা,
মানে সবকিছু শাশুড়ির আন্ডারে চলতো সবকিছু। আমি যখন ঘুমায় থাকতাম শাশুড়ির সাথেই শুয়ে থাকতাম, কখন আমার হাজবেন্ড বাসায় আসতো কখন চলে যেত আমি নিজেও বলতে পারতাম না। আমি একদিন জিজ্ঞেস করলাম যে মা আপনার ছেলে তো অনেক রাত করে আসে, কেন আসে? কত গাড়ির ড্রাইভার ড্রাইভিং করে, যারা গাড়ি ড্রাইভিং করে তারা অনেক রাত্রি বাসায় আসে।
আপনি আগে জানতেন না ও ড্রাইভিং করে?
না, যারা গাড়ি ড্রাইভিং করে তারা অনেক রাত্রে আসে, এটা সমস্যা না, সমস্যা হলে আমার কাছে কিছু বলো। মানে আমার চাহিদা যা ছিল, আমার চাহিদা সবকিছু আমার শাশুড়ি মিটে তো, মানে একটা কাপড় লাগবো শাশুড়ি দিত, একটা জুতো লাগবো শাশুড়ি দিত, কিন্তু আমার স্বামী যে ইনকাম করতো না, সে বন্ধু বান্ধবের সাথে চলতো, এটা আমার শাশুড়ি আমার কাছ থেকে এড়াই গেছে।
আচ্ছা, সে আসলে ড্রাইভিং করতো না?
ড্রাইভিং জানে কিন্তু করতো না, সেটা যে করে না সেটা আমার স্বামী শাশুড়ি আমার কাছ থেকে এড়াই গেছে, যে আমার ছেলে কাজ করে না।
আসলে করতো কি সে?
সে সারাদিন ঘুরতো, মানে বাপের হোটেলে খায়, মার হোটেলে ঘুমায়, সে কোনো কাজ কাম করতো।
তাহলে এত রাতে বাড়ি ফিরতো কেন সে?
বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতো। একদিন আমার বাবা যখন কাঁচা মাল আনতে রাত্রে বারোটার সময় যাইতেছিল, তখন আমার হাজবেন্ডের অনেক ছেলে মেয়ের সাথে ওইখানে রাত্রে কয়েকে যে একটা কাঁচের সিরাপে বোতলে করে কি যেন খাইতে দেখতেছে। পরে যে বাবা ডাক দিব, তখন ডাক দেয় নাই। পরে কয় কি ডাক দিম অনেক ছেলেদের সাথে, আবার সে হাতে সিগারেট, একজনে খাইতেছে, একজনেরটা আরেকজনে নিয়ে খাইতেছে আরেকজনে। বাবা অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলো, মানে জামাই একটা ডাক দিব কিনা। পরে বাবা পাশে দিয়ে এড়াই গেল, মানে বাবার তো তাও খেয়ালই করলো না। পরের দিন আমি বাবার বাসা যখন নাইর আসলাম, বেড়াইতে আসলাম, তখন বাবা বললো কিরে তোর হাজবেন্ড রাত্রে কি করে? আমি মা তো বলে রাত্রে গাড়ি চালায়, দিনের বেলা সারাদিন ঘুমায়, তো কি করে আমি তো জানি না। পরে কয় আমি তো একদিন দেখলাম রাত্রে তোর জামাই কি কাশি হয়েছে, কই না মাঝে মাঝে তো কাশে দেখি, কয় সিরাপ খাইতে দেখছি লাল একটা সিরাপের বোতলে। পরে আমি আবার এটা শুইনা মার কাছে যাই, আমি বললাম যে মা আপনার ছেলে তো রাত্রে সিরাপ খায়, তো আপনার ছেলে কি কাশি হয়েছে কিনা, যে এটা যে ড্রিঙ্কস তখন আমি বুঝতাম না। তখন আমি আবার এই কথাটাই আমি আমার ভাইয়ারে বললাম, ভাইয়া কিন্তু ওই সম্পর্কে সবকিছু জানা গেছে। তখন বললাম ভাইয়া কাস্তের সিরাপে করা? পরে ভাইয়া কইল কি এগুলির নাম আমি শুনছি, কিছু কিছু আছে ফেন্সিডিল হিরোইন, এগুলি তোর স্বামী মনে এগুলি খায়, মানে ভাইয়া তো আমার সাথে সবকিছু ফ্রি মানে একসাথে পড়ছি। দূর ভাই আপনি যে কি কন, মানে আমি আরো এড়াই গেলাম আমার ভাইয়ারে, তো সর বললো কথাই কইতে মন চায় না, তোর জামাই যে ফেন্সি ডিল খায় বাবা নিজে দেখছে আর তুই কস যে না। বললাম কি বাবাই তো চিনেই না সিরাপ কইলো, আমি তো দেখছি কাঁচের বোতল এটার ভিতরে কি আছে এটা কে আমি দেখছি, খায়া খায়া কোনো সময় দেখা যায় তো বোতলটাই ভাঙিয়েই ফেলায়, রাখে না ওই আস্তা, ওই বোতলটা আস্তা রাখে না, ভাঙিয়ে ফেলায়।
আচ্ছা,
পরে ওইগুলি খাইতো, পরে আমার শাশুড়ির বলতো না এরা যেত, পরে বলতেছে যে বউ যদি একদিন টের পায় তাহলে মনে হয় এই সংসার করব না, মানে এমনি তো আমার ছেলে কাজ করে না, তারপরে তো আমার ছেলে ড্রিঙ্কস করে, তাহলে কি করবো, তাহলে বউর একটা বাচ্চা হইলে মনে হয় থাকবে। পরে 2006 আমার প্রেগনেন্ট হয়ে সাথে আমার মেয়ে হয়।
বয়স কত তখন আপনার?
বয়স 15 বছর।
আচ্ছা, প্রিম্যাচুর একটা এজ, এবং সেই সাথে আপনার হাজবেন্ড হচ্ছে একমাত্র কাজ করে সেটা হচ্ছে সে নেশা করে।
হ্যাঁ, নেশা করে, কোনো কর্ম করে, কর্ম জানে সে, ড্রাইভিং জানে সেটা আমার শাশুড়িও জানে আমিও জানি।
নেশাগ্রস্ত মানুষ যাই জানুক না কেন ওটা ভুলে যায়, ওটা করার জন্য কোন স্পৃহা ইন্সপিরেশন তার ভিতর থেকে আসে না। নেশা একটা, নেশা সবকিছু ধ্বংস করে ফেলতে পারে, এত প্রচার প্রচারণা রেডিওতে টিভিতে রাস্তাঘাটে যে নেশা করার এগেনস্টে, এগুলো কেন? কারণ একটা মানুষকে কিন্তু একমাত্র ধ্বংস করে ফেলতে পারে নেশা, যে কোনো প্রকার ধরনের নেশাই হোক না কেন সবকিছু ধ্বংস করে ফেলতে পারে। যে আপনার হাজবেন্ড কাজ করতে পারতো কিন্তু সে করতো না, তারপরে আপনার কি হাজবেন্ডের সাথে এরকম একটা হাজবেন্ডের সাথে অ্যাডজাস্ট করতে কি কি অসুবিধা হতো, ঝামেলা হতো না?
ঝামেলা তো আমি বুঝতাম না তখন,
বয়স তো কম,
বয়স কম, তারপরে আমার শাশুড়ি ঝামেলাটা বুঝতে দেয় না, আমার যত চাহিদা তো শাশুড়ি মিটাইতো, মানে আমার চাওয়ার আগে শাশুড়ি দিত, আমার তখন খুব ভালো লাগতো, মার বাসায় চাইলে দিত না, শাশুড়ি চাওয়ার আগে দেয়, কাজ করার আগে খাবার আইনা দেয়, মানে আমি চাওয়ার আগে সবকিছু আমি পেয়ে যেতাম।
আচ্ছা, যে কারণে এরকম একটা অভাবী ফ্যামিলি থেকে একটা মেয়ে সিলেক্ট করলো, এবং মেয়েটা কম বয়স, যেটা ব্যাপার হচ্ছে কি ওই মা বই ফ্যামিলি হয়তো ভেবেছে যে ছেলেটাকে বিয়ে দিলে হয়তো ছেলেটা
ভালো হবে,
চেঞ্জ হবে। আচ্ছা, এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করে সবসময়। আলটিমেটলি এরকম কিছু কি হয়েছিল পরে, সেগুলি শুনতে চাই বলেন।
পরে যখন শাশুড়ি একটা মেয়ে হইল, তখন শাশুড়ি চাইতেছে যে একটা যখন মেয়ে হয়েছে এখন বউকে আস্তে আস্তে বলি ওর স্বামী যে কিরকম। পরে শাশুড়ি একদিন আমার বলতেছে রাত্রে, দেখো তোমার হাজবেন্ড তো কাজ করে না, রাত ভোর ঘুরে তুমি একদিন বললো যে কাজ না করলে বাপের বাড়ি চলে যাও। মানে শাশুড়ি নিজে থেকে বলছে আর আসবো না, মেয়েকে নিয়ে চলে যাও। পরে শাশুড়ি যখন বললো, আমি বললাম হাজবেন্ড, দেখেন আপনি তো কাজ করেন না, এই যে সেই মেয়েটা হয়েছে, মেয়েটা আমার বুকে দুধ খাইতো না, লেকটোজেন খাওয়াইতে হইতো, শাশুড়ি কিনা দিত মাঝে মাঝে, হাজবেন্ড হয়তো একদিন গাড়ি, তখন মেয়ে হয়েছে যখন তখন দেখা যায় একদিন গাড়ি যাইতো, সপ্তাহের ভিতরে দুই দিন চালাইতো, আর পরের সপ্তাহ বসেই থাকতো, মেয়ে দুধের টাকাটা হইলেই হইতো, আর বাজার তো শাশুড়ি আসেই। পরবর্তীতে দেখা যায় আমি বুঝাইলে সে বুঝতো না, পরে শাশুড়ি বলতো যে থাক, ওরে বুঝাইলে মনে লাভ হইতো না, যাই হোক। আমি বুঝতেও পারতাম না যে আমার গর্ভে আরেকটা বাচ্চা এসে পড়বো।
আচ্ছা, ততদিনে প্রথম বাচ্চা কতদিন বয়স?
18 মাস।
18 মাস,
তখন আমি আবার, হ্যাঁ আমি আবার প্রেগনেন্ট, 5 মাস হয়ে গেছে, আমি বুঝতেও পারিনি, মানে আমার যে গর্ভে একটা বাচ্চা আছে আমি নিজেও জানি না। তখন আমার মেয়ে যখন 18 মাস, তখন আমি রাগ করে বাপের বাড়ি চলে যাই যে কাজ করে না ঠিক মতো, শাশুড়ি কয়দিন চালাবে। তখন আমি ফুল অর্ধেক জানি না লিখছি যে আমার হাজবেন্ড কি ধরনের।
আচ্ছা,
তখন আমি বাপের বাড়ি চলে যাই, পরে আম্মা যে আমার, শাশুড়ি যে আমার নিয়ে আসে যে চলো বউ কি করবা, রাগ করা ওদের ফ্যামিলি রে, ওর তোমার শ্বশুর এরকম একদিন কাজ করলে 10 দিন কাজ করে না, বা আমি তো এই সংসার করতে করতে বুঝে গেছি, ডাইল ভাত যাই খাওয়াই চলো। পরে দেবরের যখন বিয়ে করালো, দেবর ঠিকই, দেবরের বউ নিয়ে সুখে শান্তিতে আছে। ওই আমার হাজবেন্ড বাজারে টাকা দিত না দেখা, দেবরও দিত না, মানে হিংসি হিংসি বাইদের ভিতরেই। তো শাশুড়ি মাঝখানটা কষ্ট পাইত, শাশুড়ি যা পাইতো তাই রান্না করতো। এই কষ্ট দেখে আমি কি করলাম, আমার বাবা তো কাঁচামালে তরকারি বিক্রি করে, তখন আমি কি করলাম বাবার যে শেয়ার করলাম যে বাবা এরকম তরকারি খাইতো এখন বর্তমানে কষ্ট হয়ে যেতেছে, শাশুড়ি তো আর কতদিন চালাইবো, শ্বশুরও তো কোনো কর্ম করে না, আর আমার হাজবেন্ডও না দেবরও না।
তাহলে ওই ফ্যামিলি চলতো কিভাবে?
দুইটা রুমের ভাড়া পাইতো।
আচ্ছা, দুইটা রুমের ভাড়াই সব খরচ পেটাতো,
আর তিনটা রুমে আমরা থাকতাম। ওইভাবেই পরে দেখা গেল যে বাবা বলার পর, থাক তরকারির কষ্ট করিস না, সকালবেলা করে আমার কাছ থেকে এসে তরকারি নিয়ে যাইস। কিছুদিন, অনেকদিনই বাবার কাছ থেকে এসে তরকারি নিলাম। ও ছেলে যখন পেটে আসছে, তখন আরেকটা কাহিনী করলো কি, আমি বাপের বাসাতে শাশুড়ি বাসায় যাই, যাওয়ার পরে বলে যে, আমি বললাম যে আম্মা আমার পেটে না কেমন জানি লড়ে, লড়ে মানে আমি কি বলতে পারি না, পরে কয় কি বলো, মার শাশুড়ির শুনে অবাক হয়েছে যে এই অভাবের বাজার, একটা মেয়ে তাও দুধ কিনতে পারতেছি না, যদি আরেকটা বাচ্চা হয়, আবার জালে জালের ছেলে হয়েছে তখন ছোট, যে এই অভাবের বাজারে যদি আরেকটা বাচ্চা হয়, তখন শাশুড়ি অনুমতি দিল যে সন্তানটা নষ্ট করে ফেলো। তখন আমি আবার আমার হাজবেন্ডকে বললাম, দেখেন আমি তো আবার দ্বিতীয়বার মা হইতে যেতেছি, তা আপনি কি বলেন? মানে হঠাৎ করে শুনে সে এমন ভাবে অবাক হইল যে বাচ্চা ওর না, পরে হঠাৎ করে বললো যে বাচ্চা আমার না। পরে এটা আমার শাশুড়ি পাশের রুমে থেকে শুনে এসে দৌড়ে এসে আমার হাজবেন্ডের সাথে সাথে এটা থাপ্পড় দিল। তো এটা কি বলে, ওই থাপ্পড়ে চড়ে সে কি করলো, দুইটা একটা কাপড় আসছিল, একটা শার্ট একটা প্যান্ট নিয়ে একটা শপিং ব্যাগে নিয়ে বের হয়ে গেল, আমি যেটা শিখে তুমি তোমার ছেলের বউ নিয়ে থাকো।
আচ্ছা,
ওইটা নিয়ে সে এক সপ্তাহ যাবো চলে গেছে, কোথায় গেছে সে নিজেও বলে নাই। পরে শাশুড়ি কথা থাক, পরে শাশুড়ি কিছু টাকা দিল, দেখো এটা কিছু নষ্ট করতে পারে, স্বাস্থ্য সেবায় গেলাম, বলে 5 মাস হয়ে গেছে, এটার কিছু করা যাবে না, রেখা দিতে হবে। পরে রেখা দিলাম।
কিছু টাইম পিরিয়ড আছে যেটা জিনিসটা করা কিন্তু আসলে খুব একটা অন্যায়, যেটা আমি মনে করি।
হ্যাঁ,
একটা জীবন আসছে, একটা বৈধ সম্পর্ক থেকে একটা জীবন আসছে, সেই জীবনটাকে নষ্ট করে ফেলা ওয়ান কাইন্ড অফ কিলিং, মানে একটা হত্যা। হয়তো অনেকে খুব অসুবিধায় পড়ে, মানে যত বড় অসুবিধা হোক না কেন, ধরে নিলাম যে একেবারে সম্ভবই না একটা মানুষের পক্ষে এই বাচ্চাটাকে পৃথিবীতে আনা, তাহলে যখন সেই বাচ্চাটা আসার যে প্রসেস বা বাচ্চাটা যেভাবেই আসলো গর্ভে, তখন সব সাবধান হওয়া উচিত ছিল, আগে ভাবা উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে আপনি বুঝতে পারেননি, যেটা আপনার একটা প্রি ম্যাচিউরিটি, কারণ আপনার বয়সও তখন কম। যাই হোক, আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু এখন যেটা হতে যাচ্ছে সেটা করেছিলেন ফাইনালি?
মানে সেটা করিনি, তখন আমার মেয়ে হয়েছে পরে, ওই তখন তো ছেলে কিনা মেয়ে তখন তো আমি বুঝলাম না। তখন শাশুড়ি বাসায় মার সাথে আবার দুইটা বাচ্চা, স্বামী এরকম, মানে মা আমারে কিরকম জানে দেখতো যে অভাবের সংসারে সেই না আমার ঘরে এসে পড়ে, আমারও তো অভাবের সংসার। পরে মার সাথে এরকম হইলো, পরে শাশুড়ি জিজ্ঞেস করলাম, থাক তোমার মার বাসায় যাওয়া লাগবো না, দ্বিতীয়টার সময় এখানেই থাকো। পরে ওইখানে থাকতাম, বাবার কাছে তরকারি না চলতাম, এইভাবেই। পরে কিছুদিন যাবত ছেলে হয়েছে, ছেলে হয়েছে পরে শাশুড়ি, ছেলের 6 মাসের বয়সের সময় শাশুড়ি একটা জমির সংক্রান্ত নিয়ে মারামারি লেগে শাশুড়ি মারা যায়।
শাশুড়ি মারা যায়?
হ্যাঁ।
মানে কেন মারা যায়? মানে
জমি সংক্রান্ত একটা ঝগড়া লাগে, ওইখানে যা উপস্থিত হয়, ওইখানে ওনার মাথায় আঘাত লাগে, তারপর উনি মারা যায়।
সেটাই, মানে উনি ওনাকে মারা হয় আর কি, ইচ্ছাকৃত ভাবে কি ওনার মাথায় আঘাত করা হয়?
হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে, মানে ওনার ছেলেদের সাথে মারামারি হইতেছে, ওনার হাজবেন্ডের সাথে মারামারি হইতেছে, উনি সেটা ঠেকাইতে গেছে, ওনার মাথায়
বাড়িটা লাগে।
হ্যাঁ, বাড়িটা লাগে। আর যারা শত্রুপক্ষ যারা মারতে আসছে ওরা তো ইচ্ছাকৃত ভাবে যারা পারে তারই ওরা প্রস্তুত নিয়ে আসছে যে আজকে মারামারি করবে একটা জায়গা নিয়ে আস। আমার শ্বশুর খুব দুর্বল ইয়া, ওনার সম্পত্তি আরেকজনের দখল করে রাখছে, আজও পর্যন্ত ওই জায়গা উদ্ধার করতে পারে নাই।
আচ্ছা, উনি কি মারা গেলেন কি সাথে সাথে নাকি?
না, সাথে সাথে না, উনি হসপিটালে কিছুদিন ছিল, কিছুদিন যাওয়ার পরে মারা গেছে।
আচ্ছা,
উনি মারা যাওয়ার আগে যে আমি যে অভাবটা ফিল করতাম, উনি বলতো যে দেখো তোমার যে অভাব তার চাইতে বেশি অভাব আমি করছি, তিন বাচ্চা নিয়ে আমি এরকম দিন গেছে যে আমি ভাত নিয়ে বসে রয়েছি, তোমার শ্বশুর একটা ডিম ভাইজা দিছি, তোমার শ্বশুর ডিম দিয়ে ভাত খাই উঠছে, আমি যে ভাত নিয়ে বসে রয়েছি, আমার এই কথাটা বলে নাই যে একটু ডিম ভাইয়া দিয়ে তুমি খাও, এরকম কথাটা তোমার শ্বশুরের কাছ থেকে আমি শুনি নাই। মানে আমার কষ্ট যে আমি কানতাম, তখন সে তার কষ্ট দিয়ে আমারে বুঝাইতো। যখন শাশুড়ি মারা গেছে তখন বুঝানোর মতো কেউ ছিল না, জাল তো আমার সাথে তখন মিশতো না, জাল এই অভাবের কারণে জাল বেশিরভাগই তার বাপের বাড়িতেই থাকতো।
আচ্ছা,
জালের বাপের বাড়ি একটু ভালোই মোটামুটি ভালো ছিল, দেবরও মোটামুটি ভালো কাজকাম করতো, মানে আমার স্বামীর মতো ওরকম ছিল না, দেবর যা কাজকাম করতো তা দিয়ে আমাদের দিত না। যা তার প্রাপ্য, আমার স্বামী যদি ৫০ টাকা দিত সেও ৫০ টাকা দিত, আমার স্বামী যদি ১০০ টাকা দিত সেও ১০০ টাকা দিত, এর বেশি দিত না, এর বেশি কামাই করলেও দিত না। শাশুড়ি মারা যাওয়ার পরে থেকে শুরু হলো আমার জীবনের কষ্ট। কষ্টকারে বলে আমি তখন বুঝতে পারছি যে আমার ছোট ছেলে ঘর এরকম কোমর পর্যন্ত নিচে হয়ে গেছে, মানে উপরে রাস্তা ভরতে ভরতে পরে কোমর পর্যন্ত নিচে হয়েছে। ছোট ছেলে ও হামাগুড়ি দিয়া কাগজ ঠুকাইয়া প্যান্থারের কাগজ একটা পাইছিল, পাইয়া ওইটা মুখে নিয়ে খাইতেছে। আমার হাজবেন্ড কোত্থেকে জানি আইসা দেখে ওই কাগজটা, মানে ওইটা নিয়েই আমার মনে চর্চা করতেছে যে এই কাগজটা কোত্থেকে এলো। আসলে যে ওটা প্যান্থারের কাগজ আমি নিজেও জানতাম না, আমি কইতে কিসের কাগজ, কিসের কাগজ এটা, এটা নিয়ে কি সমস্যা, কি ইন্দুরে মাঠে উঠাইছে, আমি পরিষ্কার করি না এই জন্য তোমার এরকম করতে হইব, মানে আমি খুব ভালোভাবে বলতেছি কিন্তু না, ও সেই ভালোটা মানতেইছে না যে এই কাগজটা কোত্থেকে এলো, মানে আমি কারোর সাথে এই রুমের ভিতরে ছিলাম কিনা। তখন আমি বুঝতাম না যে আমার এই এই নোংরা পরিবেশ আমার নিয়ে যাইতেছে, সামান্য একটা কাগজ ছেলে মুখে দিছে জন্য হয়তো বকাবকি করতেছে।
আপনি বুঝতে পারেন নাই যে এটা কিসের কাগজ?
না, আমি বুঝতে পারিনি, আমার হাজবেন্ড বুঝতে পারছে দেখে তো আমার বকাবকি করছে। পরে আমি বকাবকি শুই না, আমি আমার তখন শাশুড়ি ছিল না, মার কাছে বললাম মা কয় থাক ছোট মানুষ খাইছে পেট খারাপ হইব দেখে হয়তো স্বামী এসব কথা কইছে। পরে আমি কইলাম
কিন্তু পেট খারাপ হওয়ার জন্য তো না, মানে ব্যাপারটা তো অন্য।
হ্যাঁ, ব্যাপারটা অন্য, মানে আমার মা বুঝতে পারলো না ব্যাপারটা, আমি একটু লেখাপড়া করছি, আমি একটু হলেও বুঝছি যে আমার হাজবেন্ড অন্য লাইনে নিচ্ছে আমারে। পরে যখন এটা গেল তারপরে আমি বললাম যে মা আমার শাশুড়ি থাকতে তো বাজার খরচ যাই চালাইছে, এখন তো খুব অভাব পড়ে গেছি, এখন কি করবো, জামাই একদিন কাজ করে পাঁচ দিন কাজ করে না, দুই ছেলে মেয়ে দুধ কিনতে হয়, তাহলে আমি কি করবো। তুই একটা কাজ কর মা, যে পাশে হুজুরের বউ হাতের কাজ শিখতেছে তুইও হাতের কাজ শিখ। পরে আমি একটা ছোটখাটো টেলারি কাজ শিখতেছি, তখন আমি নিজে জামা কাপড় নিজে বানাইতে পারি, একজনের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড একটা মেশিন ১৫০০ টাকা দিয়ে আমি কিনছি, সেটাও আমার মা কিনা দিচ্ছে, তাও আসতো না বাসায়, নিজেরটা নিজে বানায়া নিজেরটা নিজে পড়তাম। একদিন দেখা গেল যে উনাদেরই একটা আত্মীয় উনার স্টাফ আমার পাশে এসে উনার প্রেমের কথা বলতেছে, মানে একটা মেয়ের সাথে যে প্রেম করে যে ভাবি দেখেন আমি একটা মেয়ের সাথে প্রেম করি এরকম, মানে আমার শ্বশুর আছে, আমার শ্বশুর এটা আবার জিনিসটা দেখতেছে, আমি টেলারি কাজ করতেছি, মানে ছেলেটা পাশে বসে বলতেছে। আমার হাজবেন্ডে আমার প্যান্থার নিয়ে সন্দেহ করছে, এই ব্যাপারটা নিয়ে আমি বুঝি নাই যে দ্বিতীয়বার আমার সন্দেহ করব। এই বিচারটা দিল কি আমার শ্বশুরের জালনা দিয়ে দেখছে যে ছেলেটার সাথে আমি কথা বলতেছি।
আপনি কথা বলছিলেন?
হ্যাঁ বলতেছি, কিন্তু কথাই জাস্ট কথাই বলতেছি ছেলেটার সাথে, ছেলেটা আমার সাথে শেয়ার করতেছে, বা ও যে আসে আমার বাসায় ও আমার হাজবেন্ডই নিয়ে আসে, আমার হাজবেন্ডের সূত্রেই ও আসে, আমার কোনো আত্মীয় স্বজন না যে আমার ঘরে আসে সাহস পাইল, আমার হাজবেন্ডের স্টাফ হিসাবে ও আসে। আমার হাজবেন্ড যেন কোথায় গেছে ওই সুযোগে বলতেছে যে ভাবি দেখেন মেয়েটার আমি এত বছর যাবত ভালোবাসলাম, এত কিছু দিলাম, সে আমার এখন চোখ পল্টি দেয়, মানে ওর প্রেম যে করছে। আমি আবার কি দিলাম বুদ্ধি যে ওরা নিয়া চলা যান অনেক দূরে, যে ও যখন চোখ পল্টি দিতেছে অনেক দূরে নিয়া তারপর আপনি বিয়ে করে পরে আপনিও চোখ পল্টি দিতে পারবেন, বিয়ে করলে তখন কই যাইব। পরে শ্বশুরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মানে শুনতেছে, ওই এইসব কথাগুলি তার জোরে বলতে পারি না, মানে আজকে আমি সাহসে এইখানে বলতেছি, তখন আমি ওইখানে বলতে পারি নাই, তখন আমার শাশুড়িও নাই। শ্বশুরে কি করলো এই কথাটা আমার ননদকে বলল, ননদকে বলল যে ওর বউ তো এরকম এক ছেলের সাথে কেরকম জানি কানাকুশি করে কথা বলতেছে। পরে বলতেছে পরে যে নন্দে আবার কি করলো মাইন্ড করলো ব্যাপারটা, কি কানাঘুষি করে কথা বলবো, সেদিন ভাই বললো যে ঘরের ভিতরে একটা কি পাইছে, তাহলে কানাঘুষি করে ছেলের সাথে কথা বলে সমস্যাটা কি। পরে আমার সামনে বলল না আমার ননদের বাসায় নিয়ে ডাইকে আমার হাজবেন্ডকে ওইসব কথাগুলি বলল, বলার পরে সেই রাতে আমারে মানে গাড়ি থেকে আইসা সেদিন ওই বাসা থেকে ওই আলোচনা করার পরে বাসায় আইসা কিছু বুঝতে দিল না, মানে আমার রাত ভরে বিড়বিড় করতেছে, আমি না শুয়া হঠাৎ করে শুয়ে উঠে আমি কি কইতেছেন এগুলি, কয় না তোরে কিছু কই না তুই ঘুমাস তাই, না আমি তো সজা কি যেন বলতেছেন আপনি, কয় না পরে বলবো পরে দিনের বেলায় বলবো রাত্রে কমুকির লিগে রাত্রে কিছু কমু না, পরে যেন এগুলি বলতেছে আমি বুঝছি একটু শুনছি, শোনার পরে আমি আমার মারে বললাম মা দেখেন আমার হাজবেন্ড তো আমার এইসব কথা বলে, কয় দূর তুই কি যে কয় দুই দিন পর পর শাশুড়িটা মরার পরে কয়েকদিন আগে কলি ছেলের এটা নিয়ে এখন আবার কোথাও একটা ছেলের নিয়ে আমি আমার হাজবেন্ড বললো তো এর জন্য, পরে কয়েক সমস্যাটা কি, পরের দিন যখন কাজে গেল কাজে থেকে আইসা মানে আমার এইভাবে চেক করতেছে মানে আমার বডি অল বডি আমার হাতাইতেছে, হ্যাঁ হ্যাঁ কি জানি আঙ্গুল দিয়ে খুলতে পারে বা একটা লাঠি দিয়ে কুতা দিলে খুলতে পারে, আমার ডাক দেনে খুলছে পানি দিয়ে ভারি পাতিল বাসতেছে পানির ভিতরে, পরে আইসা হাতাইতাছে কি হয়েছে কি হয়েছে কইতাছে, পরে আমি কই হ্যাঁ হ্যাঁ কি হইলো, পরে কয় হাই হাই ও তো আকাম করে থেকে গেছে রে আকাম করে দিয়ে গেছে রে ও তো নষ্ট হয়ে গেছে রে ও তো নষ্ট হয়ে গেছে রে, মানে এইভাবে বিহেভ করতেছে যে আমার এখন এই রিলেশন হয়ে গেছে আমার সাথে কারো সাথে।
আচ্ছা শুধু রিলেশন না একটা খারাপ দিকে
খারাপ দিকে ও নিয়ে গেছে।
ওকে আমরা একটা ছোট বিরতি নেব এখন এবং ঘটনাটা কোন দিকে সুইচ করছে প্রিয় শ্রোতা এটা বুঝতে পারছেন, একটা ছোট একটা ঘটনা থেকে ওর বাচ্চা আমি সরাসরি যদি বলি একটা কন্ডোমের প্যাকেট নিয়ে খেলছিল যেটাকে বারবার প্যান্থার বলছিল, সেটা সেই ঘটনাটা এটা আসলে মাটিতে পড়েছিল হয়তো বা যে কোনো ভাবেই, এবং সেই ঘটনাটা ওর হাজব্যান্ড ওর অ্যাডিক্টেড হাজব্যান্ড যে সবসময় নেশা করতো একমাত্র কাজই ছিল এটা, তার মস্তিষ্ক কতখানি কাজ করতে পারে বা সচল থাকতে পারে সেটার নমুনা আমরা দেখতে যাচ্ছি, যে একজন নেশাগ্রস্ত মানুষের পক্ষে তার স্ত্রীকে ধরনের অপবাদ দেওয়া এবং খুব জোরপূর্বক তার উপর এগুলো চাপিয়ে দেওয়া, আরো অনেক কিছু যেগুলো সামনে আসছে, একটা মূল কথা একজন নেশাগ্রস্ত মানুষের পক্ষে কি না করা সম্ভব সবকিছু আমরা শুনতে পাবো, এবং তার লাইফটা কিন্তু এদিক থেকে টার্ন ওভার করলো কোন দিকে চলে যাচ্ছে জাস্ট সেটার জন্য আমরা অপেক্ষা করব, ছোট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর চিশে তো আছে আপনার সাথে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আরজে সেতু এবং আমরা শুনছি এক গল্প যেটা বলছে যে অতিথি রয়েছে শিমু, এবং গল্পটা আসলে কোন দিকে ঘুরে গেছে প্রিয় শ্রোতা আমরা বিরতির আগে সেটা দেখতে পেরেছি, এবং আমি শুরু থেকে এই ধরনের একটা আভাস আপনাকে দিচ্ছিলাম এবং এই গল্পটার মধ্যে অনেক ধরনের মেসেজ আছে, সেগুলো সমাজের প্রতিটা মানুষ যারা এই গল্পগুলো শুনছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে উপলব্ধি করতে পারছেন, এবং আমি আশা করি এগুলো উপলব্ধি করি সেই জায়গাগুলো শক্ত করবেন আপনারা এই সমস্ত কাজের মধ্যে ড্রাগস এর মধ্যে বা এই ধরনের অসচেতনতা ছেলেমেয়েদের প্রতি খুব যত্নশীল না হওয়া এই সমস্ত কিছুর যে প্রভাব বা সমস্ত কিছুর যে আলটিমেট একটা রেজাল্ট সেটা কিন্তু সুদূরপ্রসারী, অর্থাৎ সেগুলো কিন্তু একেবারে আমৃত্যু ভোগ করতে হয়, এবং সেই মেসেজটা আজকের এই গল্পটা দিচ্ছে শিমুর গল্পটা দিচ্ছে সেদিকেই আমরা যাচ্ছি আর অনেক কিছু আমরা শুনব, এবার তার আগে ফোন নম্বরটা একটু জানিয়ে দিই 09613892892, এখানে ফোন করুন, অনেক অনেক ফোন আসে এবং আপনারা অনেক আগ্রহের সাথে আপনাদের গল্পগুলো বলতে চান এবং আপনাদের সাথে ক্রমাগত আমরা চেষ্টা করি যোগাযোগের, একটা ব্যাপার হয় কি ফোন করলে অনেকে হয়তো পরবর্তীতে আসতে চান না বা অনেকে ফোনটা রিসিভ করেন না, এবং আমার পেজে আপনারা জানান যে ভাইয়া ফোন আসছে না বা আমরা আসতে চাই আপনি নক করুন, এই সমস্ত অসুবিধাগুলো কিন্তু ফেস করতে হয়, সো প্লিজ আপনারা এই নম্বরটিতে ফোন করুন, মেন্টালিটি স্ট্রিক্ট রেখে যে আমরা এখানে যাবো গল্পগুলো বলবো, আর আরজে সেতু নামে যে পেজটা আছে সেখানে আপনি নক করতে পারেন facebook.com/setu.abcradio, এটা হচ্ছে পেজের ইউআরএল অ্যাড্রেস, এখানে গেলেই আপনি অরিজিনাল পেজটা পাবেন। বাই দ্য ওয়ে ফিরছি একটু হিন্ট দিই যেখানে শেষ করেছিলাম, যে আপনার হাজবেন্ড খুব তড়িঘড়ি করে ঘরে ঢুকলো, সিট লাইনটা খুলতে পারা যেত বাইরে থেকে, এবং খুলেই আপনাকে অপবাদ দেওয়া হচ্ছে যে আপনি ওই ছেলেটা যাকে নিয়ে সন্দেহ করছে সে এসেছিল আপনার ঘরে। আচ্ছা
শ্বশুরে বললো যে তোর বউ কানামাসি করে যেন কি কথা বলতেছে, মানে সে আমার এভাবে জিজ্ঞেস না করে সে অন্য মাইন্ডে নিয়ে যে ওর সাথে আমি থাকছি কিনা সেভাবে নিয়ে গেছে, ব্যাপারটা। পরে আমি এটা সহ্য করতে পারলাম না, মানে আমার যে বয়সে বিয়ে হইলো, যে বয়সে বাচ্চা হইলো, সে বয়সে ভালো বয়সে আমি ওই ছেলের সাথে সম্পর্ক করব কোন কারণে, সেটা আমি মানতে না পাইলে আমি বাপের বাড়ি চলে গেলাম। আমার মারে সবকিছু, বাবারে সবকিছু বললাম, যারা বিয়ে দিচ্ছে তাদেরকে বাবা বিচার দিয়ে আসলো।
আচ্ছা,
তারা বিচার করলো যে ওর বাপ একটা, মানে তারাই এভাবে বললো মুরব্বীরা, ও একটা আরেক। এছাড়া ভালো মানুষ এসব কথা ভালো মানুষকে বলে না। বিচার করে দেওয়ার পরে ভালো থাকতে মেয়েরে নিয়ে যায় না, কিন্তু আমরা যেভাবে বিয়ে দিছি আমরা কিন্তু প্রতিবাদ করতে জানি। পরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অভাব, শুধু অভাব, অভাব ছাড়া আর কিছুই না সংসারের ভিতরে। পরে মারে বললাম পাশের যে একটা বাড়াইটা, সে বলতেছে যে দেখো তোমার জন্য এত অভাব, আমি তো স্বাস্থ্য সেবায় কাজ করি, তুমি কি করবা? পরে আমি বললাম যে আমার হাজবেন্ড জিজ্ঞেস করে নি। পরে হাজবেন্ড রাত্রে আসলাম, দেখেন আপনার সংসার দিয়ে তো কিছুই হইতেছে না, এদিক দিয়ে কোনো কিছু হইতেছে না, মানে বছর একটা কাপড়ও কিনতে পারতেছি না, আমার বাচ্চাদের কি অবস্থা যা বলার বাহিরে। পরে ঠিক আছে করতে চাও তাহলে করো, মানে মার্কেটিং একটা জব নিলাম, সার্টিফিকেট কিছুই লাগে না, মানুষদের যে বুঝাইতে হয় হাসপাতালে আসবো কিনা, কোন রোগের কোন চিকিৎসা, সেটা এক বছর কাজটা করলাম। এক বছর করার ভিতরে ওইদিকে যেরকম স্যার অফিসার বা ম্যাডাম সবকিছুই আছে, ডাক্তার আছে, সবকিছুই আছে, যে ও যে আমার সন্দেহ করতেছে ওই সন্দেহের ভিতরেই রয়ে গেছে।
আচ্ছা,
একদিন আমার একটা স্যার ফোন দিল রাত্রে, ফোন দেওয়ার পর কালকে এরকম একটা ডিউটি আছে সারাদিন করতে হবে, তোমার কিন্তু অনেক সকাল করে আসতে হবে, তোমরা যারা যারা কাজ করো তাদেরকে সবাইকে বলে দিও, মানে ফোনটা সে আমারই দিছে। সেই ফোনটা নিয়েই সে সূত্র খুঁজতে পাইলো যে আমি কার সাথে প্রেম করি, ওই স্যারকে নিয়ে সন্দেহ শুরু করলো।
আচ্ছা,
সন্দেহ শুরু করলো, স্যারকে নানান ভাবে নানান ধরনের SMS করতেছে, আমার দুইটা বাচ্চা আছে, চিমুরে নিয়ে গেলে আমার দুইটা বাচ্চা এতিম হইয়া যাইব, আপনি তো লাইফে অনেক কিছুই পাইবেন, আমার কাছ থেকে চিমুরে নিয়েন না।
আচ্ছা, উনাকে ফোন দিয়ে এগুলো বলতেছে?
হ্যাঁ, উনাকে ডাইরেক্ট ভাবে ফোন দিয়া বলতেছে।
আচ্ছা, উনি ওপাস থেকে কি বললেন?
উনি তো এই ব্যাপারে জানি না, মানে সে শিমুর হাজবেন্ড বলে বলছে, কিন্তু সে বলতেছে আমি তো এই ব্যাপারে জানি না, আপনি কি বলতেছেন? আচ্ছা, আমি শিমুর আসলে জিজ্ঞেস করবো, শিমুর আপনাদের পারিবারিক কোনো সমস্যা হয়েছে? পারিবারিক সমস্যা হয়েছে সেটা তো সবচেয়ে বেশি জানেন আপনি, মানে ও ঠিক মতো কাজ করে না, আমি যা পরিশ্রম করে আসি সেটাই সংসারে লেগা যেতেছে, বা আরো টানাটানি হইতেছে, সেটা নিয়ে যদি আমি একটু মেজাজ দেখাই তাহলেই মনে করে যে আমি ওই তার সাথে কি আমি কোনো রিলেশন করতেছি কিনা, বা সে ওইভাবে সন্দেহ করলো। পরে আমার ডাকা এলো, তোমার হাজবেন্ড তো নানান ভাবে আমাকে নানান কিছু দিয়া কমেন্টস করছে, এগুলি কি? পরে আমি বললাম স্যার একটা কথাই বলছি স্যার, ও তো নেশাগ্রস্ত। পরে আর দ্বিতীয়বার বলতে হয় না কিছু, ঠিক আছে আমি বুঝছি, ঠিক আছে নেক্সট টাইম ফোন দিলে আমি বুঝাই দিই মনে। বলছে ঠিক আছে, তুমি কি কাজ করবা না ছেড়ে দিবা চাকরিটা? পরে আমি স্যার আমি যদি চাকরিটা ছেড়ে দিই আমার দুইটা বাচ্চা নিয়ে আমার খুব কষ্টে, আমার বাবা মার বাসায় আমি কয়দিন যেতে পারি? শাশুড়ি মরার পরে আমি যতবার বাবার বাসায় গেছি মনে তার চেয়ে কম ওর বাসায় থাকছে, এই কাজটা করার পর্যন্ত আমি আমার বাবার বাসায় যাইনি। পরে এটা করার পরে ঠিক আছে করো, আমি তোমার হাজবেন্ড যদি আমার সাথে দেখা করে আমি ভালোভাবে বুঝাই দেবো, যে ধরনের সন্দেহ করতেছেন ও এই ধরনের না। পরে একদিন অফিসে যাইয়া উঠলো, উঠার পরে দেখি আমি ডিউটি করে যে ফাইলটা জমা দিতে গেছি দেখি আমার হাজবেন্ড, পরে দেখি আমি বলতেছি ও আপনি আমার নিতে আসছেন, আমি আইসা দিছি যে আপনি আমার নিতে আসছেন। পরে এরপরে কি ওনাদের সাথে ওনার কি আলোচনা হইলো তা বুঝি না, স্যার নাকি অনেক ভালোভাবে বুঝাই দিছে, কিন্তু একদিনের ফোনের কারণে যে ও এটা নিয়ে মানে একদিনের ফোনের জন্য পরে আমার সাথে ঝগড়া করতেছে। প্যান্থারে গেল, ওই ছেলে আসলো, ছেলের সাথে থাকাথাকি করাইলো, ঝগড়া হইলো, বিচার হইলো, তারপরে এলো ফোনের সাথে আমি প্রেম করি।
আচ্ছা,
ফোন বন্ধ করে দিল, চাকরিও বন্ধ হয়ে গেল।
ফোনের সাথে প্রেম মানে?
ও যে ফোন করে রাত্রে আমারে বলে পরের দিন ডিউটি করতে, পরের দিন আমি ডিউটি জেনে প্রেম করি।
আচ্ছা,
ওইটা বললো, ও মানে নেগেটিভটাই চিন্তা করলো, পজিটিভটা ভাবলো না। পরে চাকরি ছেড়ে দে, যা যার জন্য চাকরি করবি সেই যদি এত সন্দেহ করে তার চাকরি করার দরকার নাই। পরে মা কই চাকরি করার দরকার নাই, চাকরি ছেড়ে দিছি, মেয়েটারে স্কুলে দিছি, স্কুলে থেকে পড়তে পড়তে থ্রিতে উঠলো, থ্রিতে উঠলে পরে মেয়েটা খরচ লাগে মাসে স্কুলে টাকার স্কুলে দিছি, মানে ও চাইছে আমার মেয়ের ভালো স্কুলে পড়াবো, ছেলেটারে তখন স্কুলে দেই নাই, তখন মেয়েটারে যে বছরে পরীক্ষার সময় আমি টাকা জমা দিতে পারতাম, পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেক মাসে মাসে যে একটা ফি আমি ওইটা তো কোনো সময় এখন আমি দিতে পারি না। একদিন হঠাৎ করে যে আমি চাকরি করছি, চাকরির জীবনটা আমি যে বাহিরে যে ছয় ঘন্টা যে ছিলাম, একদিন আমার হঠাৎ করে আমার স্বামী যে ইয়াবাগ্রস্ত হয়েছে আমি নিজেও জানি না।
আচ্ছা,
ও শারীরিক যে নির্যাতন করে, ও ফিজিক্যালিক ভাবে যেভাবে থাকে আমার সাথে, থাকার পরে যার কোনো কথা বলে না, মানে থাকার এইভাবে থাকে, একটা বন্ধু ফোন দিচ্ছে আমার সাথে থাইকেই সে চলে গেল, আর সেই রাত আর বাসায় আসবো না কিছুদিন। বারে এই অত্যাচার গুলো আমি বল মধুরের কথা, আমার অন্য একটা নেকের ছবি মানে বাজে একটা ছবি দেখা বলে দেখতো তোর মতো দেখা যায় কিনা।
আচ্ছা,
মানে আমি তো ওর মন চাইছে যে আমি মারলাম মাটিটা ফাঁক করে দাও, আমি চাই না আমার নিয়ে এরকম সন্দেহ। আমি সেই ছোট থাকতে, আমি ডাইরেক্ট বলছি, আপনি যে আমার এত ছোট থাকতে বিয়ে করছেন, আপনার মা আমার এখানে আসার পর আপনার মা আমারে মানুষ করছে, সংসার বলতে আপনার মা আমারে শিখেছে, আর আপনি আমার আজকে নেকের ছবি দেখায় আপনি আমার ওই ওই পতিতা তুলে নিয়ে গেছেন আপনি আমারে। মানে আমি তখন অনেক অনেক কান্তাছি, বসে আমি মানে যখন দেখাইতেছে ছবিটা মোবাইলে, তখন আমি খাড়া থেকে বসে পড়ছি, বসে মানে আমার হাত পা কিছুই চলতেছে না, হাত পা কিছু চলতেছে না যে ছবিটা দেখাইলো আমার হাজবেন্ড আমারে। আমি খালি আমি ভাবতেছি আমার হাজবেন্ড আমারে কি ছবিটা দেখাইলো।
ছবিটা কি ছিল?
মানে খারাপ একটা ছবি,
খারাপ একটা ছবি, তাই তো অশ্লীল ছবি
দেখে একবারে পুরাই।
এবং আপনাকে বলতেছে এই ছবিটা তুই কিনা, তাই তো?
হ্যাঁ, দেখো তোর মতো দেখা যায় কিনা, ডাইরেক্ট এইভাবে বলতেছে। পরে আমি সাথে সাথে বসে পড়ছি, বসে আমার শাশুড়ি তো মারা গেছে, মার সাথে ভালোভাবে মানে বিহেভ করতাম, মার অভাবে সংসারে মার কাছে যেয়ে পড়লে মা এরকম আমার জালকে শেয়ার করতাম কথাগুলি, জাল শুনা খুব ইয়া হলো, কয় তুই সবসময় খালি কানলি আর বাপের বাড়ি চলে গেলি, প্রতিবাদ করতে পারস না দেখি তোরে, আজকে নরম পেয়ে এইসব কথা বলে। পরে আমি বলি কি প্রতিবাদ করবো, এই কথার কি প্রতিবাদ করবো, আমি রাস্তায় গেলে তো এই কথাই বলবো। পরে আমি বলে আমি এখনই চলে আসলাম বাপের বাড়ি। হ্যাঁ যাবি গে বাপের বাড়ি, ও ধরা পড়ে গেছিস, গিরি করছিস যে ধরা পড়ে গেছিস, মানে এইভাবে বলতেছে না, দরজা থেকে নিচে নেমে গেছে, ধরা পড়ে গেছিস, ধরা পড়ে গেছিস, যাবি গে। আমি কি করলাম, উন্নাটা নিয়ে পেঁচ দিয়া টিনের সাথে দরজা ছিল ওইখানে গলার ভিতরে পেঁচ দিছি। ও কি করছে মানুষের অন্য লোকজনটা কেনে দেখাইতেছে, দেন দেন খারাপ কাম করছে, আর আমি কোয়াতে ও ফাঁস লটকাইতেছে। ওর বাবা আইসা আবার কি করলো, ওর একটা থাপড় মারলো। এতটুকু আমি বিচার পাইছি যে ওর বাবা একটা আইসা থাপড় মারছে, মারার পরে আর কোনো বিচার না, মা শুনা কয় এরকম দুদিন পর পর আমার মেয়েরে বলে অন্য সাথে সম্পর্ক, অন্য সাথে সম্পর্ক, এইবার নিয়ে গেলে আর দিমো না, এবার সারাসারি করায় ফেলবো। পরে মা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মার বাসায় আড়াই মাসের মতো থাকতে পারছি। পরে আবার ওর আত্মীয় স্বজন বা ও নিয়ে আসছে, যাক আমার ভুল হয়েছে, আমি আর এর সম্বন্ধে কোনো কিছু বলবো না, আমার দেন আমি নেক্সট টাইম ভালো হয়ে যাবো। একদিন কাজ করলে পাঁচ দিন কাজ করে না, এইভাবে সংসার চলতেছে, মেয়েটার পরীক্ষার ফি টাবজ সবকিছু নিয়ে আমি আরো 40,000 টাকা ঋণে পড়ে গেছি। আমি চাকরি করে পিছনের ঋণগুলি দিছিলাম, 40,000 টাকা ঋণে পড়ছি। করার পরে এই ইদানিং যাবৎ ধরে আমি যে বৈশাখের যে একটা দিন আমার খালা আসছে বেড়াইতে, আমাদের এখানে মেলা হয়, মেলাতে খালা কইতেছে তোদের বাসার দিকে মেলা হয়, আমার কাছে নাই এক টাকাও। তো খালা আসছে এত দূরে থেকে, খালার দুই ছেলে বড়, দুই ছেলে আমার ছোট, আমার দুই ভাই ছোট, এক ভাই ওর বন্ধু বান্ধবের সাথে চলে গেছে, এখন বলতেছে আপা তোমাদের মেলা হয় খালারে নিয়ে তুমি ঘুরাও গা, আমি তো অনেক দূরে যেতেছি। খালার খালার তিন দুই ছেলে, এক ছেলে অনেক ছোট দেড় বছর, আর আমার ছোট ভাই, ওরে নিয়ে মেলায় গেলাম। গেছি পরে খালা বাবা করতে তোর জামাই অনেক মাইন্ড করে এটা করে, তোর জামাইরে জিজ্ঞেস করে নিস, লাগলে তোর জামাইরে সাথে করে নিয়ে আনিস। আমি বলতেছি যে আমার কাছে টাকা নেই, আমি আগে বলতেছি যে আমার কাছে টাকা নেই, খালা এত দূর থেকে আসছে কিছু তো কিনা দিতে পারবো না, বা আমার দুইটা বাচ্চা আসছে বৈশাখে পারি না আমার বাচ্চারা একটা জামা কাপড় কিনা দেওয়ার সামর্থ্য আমার নাই। আমার বাচ্চারা খুব লক্ষ্মী, কোনো সময় কোনো কিছু আমার কাছে, আমার ছাড়া ওর বাবার কাছে কোনো সময় কোনো কিছু চাইতো না। আমি যদি বলতাম দেখো মা আমার কাছে তো নাই, আমি পরে দিব, আমার মেয়ে ঠান্ডা, আমার মেয়েটা এত লক্ষ্মী, আমার ছেলেটা যদি দুইটা টাকা দেয় তাতেই ও ঠান্ডা। পরে মেলায় আমি কই কি মার কাছে যে আমি কই মা আমার কাছে তো টাকা নাই, তো ছেলে মেয়েগুলো যদি মেলায় যায় ধর কয় চিন্তা করস, ওর মামারা আছে ওর কিনা দিব। পরে আমি আমার জাল বলি, জালে আমিও তো যাইতাছি, তোর কাছে টাকা নাই এটা তো আমি জানি, আমি দেখ মনে চল। পরে আমি হাজবেন্ড ফোন দিলাম, তিনবার ফোন দিছে হাজবেন্ড বাসায়, আমি বলছি আমি তো ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে মেলায় যেতে আমি কি যাবো, কয় যাও যাও ওদের নিয়ে ঘুরে, আমাকে আপনিও আসেন একসাথে যাই, আমার কাছে জানো না তুমি টাকা নেই, খুব সুন্দর করে কথা বলতেছে, জানো না তুমি টাকা নেই তাহলে তুমি আমার বলতেছো কেন যাওয়ার জন্য, মানে এটা কয়ে ফোন কাইটা দিতেছে, মানে ও যে ওই জায়গায় একটা নেশা করতেছে, মানে আমি ফোন দিতেছি বিরক্ত হইতেছে। তারপরে আবার ফোন দিছি যে টাকা লাগবো না চলেন, আই গেলে যা না গেলে না যা, মানে পরবর্তীতে ব্যবহার এরকম। পরে আমি আবার ফোন দিছি, আচ্ছা আপনি তো বলছেন যাইতে তাহলে কিছু টাকা দিতে পারবেন, তুই জানোস আমার কাছে টাকা নাই, তারপরে তুই কত সাহস, কত বড় সাহস এটা বললি। পরে আমার ভাইদের সাথে আমি গেলাম, গেলে যাওয়ার পরে যাওয়ার সময় অনেক বৃষ্টি, ওই মেলায় ঘুরতে পারলাম না, যাক বৃষ্টি হয়েছে, আমি মনে মনে খুব খুশি যে আমার কাছে টাকা নাই। আমার মা আবার সবসময় একটা জিনিস কি আমার দুর্বলতার সুযোগ নেয় আমার মা, আমার বাবা না, মানে আমার ভাইদের, আমি ছোট ভাইদের আমার বিয়ের পরে পর্যন্ত আমি কিছুই দিতে পারি নাই, আমার এই দুর্বলতা শুধু, আমি সারা জীবন আমার ভাইদের কাছে চেয়েছি আমার বিয়ের পরেই বাবা যে 30,000 টাকা ঋণ হয়েছে ওই ঋণের কারণে আমার ভাই পড়ালেখা সেরে কাজে ঢুকতে হয়েছে। আমার ছোট যে দুই ভাই তাদেরও একটা কাজে ঢুকতে হয়েছে, বেকারিতে কাজ দিতে হয়েছে 30,000 টাকা ঋণে। বাবা এত টাকা ঋণ।
আচ্ছা আপনার মা কিভাবে বললেন দুর্বলতার সুযোগগুলো নাই? কিভাবে
দুর্বলতার সুযোগগুলি নাই? আমি আমার ভাইদের কিছু দিতে পারি না, সেই দুর্বলতার সুযোগ মানে আমারে বলে যে তোর ভাইদের তো আজ পর্যন্ত কিছুই দিতে পারস না, তুই আর উল্টা চাইছে আর নে। মানে এটাই তো আমার দুর্বলতা যে আমি আমার ভাইদের কিছু দিতে পারি না, সেই দুর্বলতার সুযোগটা আমার মা আমার কাছ থেকে নিতেছে। যে আমার যে অর্থ নাই, সম্বল নাই, আমার ভাইদের যে আমি কিছু দিতে পারতেছি না সেটা কিন্তু আমার মা জানতেছে, তারপর আমার সেটা বলতেছে।
আচ্ছা
তারপরে যখন ঝগড়া করে মার বাসায় যাই, মা একদিন সরাসরি ভাবে বইলা ফেলেছে, বইলা ফেলছে যে আমার যদি এই 4টাই ছেলে হইতো তাহলে মনে হয় আমার শান্তি হইতো, একটা মেয়ে হইয়া ওর পিছে আমার এই ঢাকা শহরে আইসা যতটুকু আমি জমামো তার চেয়ে বেশি আমার ব্যয়বহ হইতো।
সেটাই। আচ্ছা এটা হচ্ছে গিয়ে বাপের বাড়ির একটা প্যারা, তাই তো? আর স্বামীর কাছ থেকে যেগুলো হচ্ছে
সেগুলো কষ্ট সহ্য না করে বাপের বাড়িতেই আসা আমার, আর কোথাও যাওয়ার মতো আমার জায়গা নেই যে এর বাসায় যাই আমি দুদিন যাই থাকবো।
ওকে একটা বিরতি নিয়ে আমরা, আচ্ছা এরপরে আমরা অনুষ্ঠানের শেষ অংশ নিয়ে ফেরত আসছি। প্রিয় শ্রোতা আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, যেখানে আমরা বিরতি যা নিচ্ছি। এখানে যদি কিছু বলতে হয় আমি এটাই বলবো যে অশিক্ষা এবং নেশা এই দুটো জিনিস কিন্তু গ্রাস করছে আজকে আমাদের অতিথিকে, এবং সমাজে অসংখ্য মানুষ এভাবে আছেন যারা পড়াশোনা সুযোগটা পাননি এবং ক্রমান্বয়ে তারা কোনো না কোনো ভাবে নেশার দিকে ধাবিত হয়েছেন। এটার বেসিক কারণ হচ্ছে যে বাবা মা যদি এই বেসিক শিক্ষাটা দিয়ে না থাকে যে সমাজে কিভাবে চলতে হবে, পড়াশোনার একটা গুরুত্ব রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে, এই শিক্ষাগুলো না পাওয়ার ফলে কিন্তু ছেলেমেয়েরা একটা সময় এদিকেই ধাবিত হয়। এবং সেরকম একটা ফ্যামিলি তোর বিয়ে হয়েছে এবং সে একমাত্র কাজ হচ্ছে তার নেশা করা, এবং নেশাটা কোন দিকে ঠেলে নিয়ে গেছে দেখেন, ফ্যামিলির যে সুখ সম্পূর্ণ ঘিরে নিয়েছে, স্ত্রীকে এরকম ধরনের সন্দেহ করা যেটা একটা স্ত্রীর সতীত্ব নিয়ে প্রশ্ন তোলা, এবং তার সবচেয়ে বড় সম্মানহানি স্বামীর কথাতেই, যার চেয়ে বড় কষ্ট আর কি থাকতে পারে একটা স্ত্রীর। এদিকে মায়ের কাছে গিয়ে সে ঠাই নিতে পারে একমাত্র, কারণ শাশুড়ি ছিল ওর ভরসার জায়গা, সে শাশুড়িও নেই, মায়ের কাছে গেলেও সে সেই সাপোর্টটা পাচ্ছে না। মোটামুটি একটা খুবই কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমাদের আজকের অতিথি যে সময় গল্পটা আমরা শুনছি সেই সময় অবধি সে পার করেছে। এরপরে এবং এখন পর্যন্ত জীবনের কি অবস্থা সেগুলো নিয়ে ফেরত আসছি ছোট একটা বিরতি নিয়ে, কোথাও যাবেন না।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, শেষবারের মতো স্বাগত জানাচ্ছি আজকের মতো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে সেতু এবং ABC রেডিও 89.2 FM আপনি শুনছেন। বেশি কথা বাড়াচ্ছি না, গল্পের যেখান থেকে আমরা শেষ করেছিলাম অর্থাৎ বিরতি নিয়েছিলাম সেখান থেকে শুরু করছি। জি প্লিজ বলুন।
মেলা থেকে আসার পরে ফিরার পরে আমার হাজবেন্ড এত বড় বড় করে চোখ তাকাইছে, মানে আমার বাচ্চা দেখে ভয় পাইতেছে।
আচ্ছা
যে মা কি হইল ব্যাপারটা কি, মা বাতের পেলে এভাবে ঢিল মারতেছে, ছুঁড়া ঢিল মারতেছে বা কি হইল? তখন রাত্রে বেলা শুইছি, পরে আমার বলতেছে তিন বেড়ার লাগা শুয়েছস, কিভাবে শুইলি? আমি কই তিন বেড়ার লাগা শুইলাম মানে তিন ভাইয়ের সাথে যাওয়া কি তিন ভাইয়ের সাথে তিন বেড়ার সাথে শোয়া? মানে এইভাবে বলতেছে, এইভাবে যখন বলছে সেই রাতে আমি পারি নাই যে দরজাটা খুইলা আমি বের হইয়া বাপের বাড়ি চলে আসি। তারপরে সেই রাতে আবার বলতেছে তাহলে যদি ওই তিনজনের সাথে যদি না থাকোস তাহলে তোর বাপের সাথে তুই থাকছস, মানে ওর আমার জাল বলতেছে তুই তো সবসময় রাগ করে চলে যাস, এবার যাবি না, মানুষ তো মনে করো তুই খারাপ, দেখ এবার থাইকে দেখ ওরে কি করতে পারুস। পরে বাবারে খবর দিলাম, বাবা আসলো। আসার পরে এর আগে এক বছর আগে আমি একটা মামলা করছিলাম, ও অনেক মারছিল, বুকের উপরে লাথি মারছিল, এইভাবে মারছিল, নেশা করে কাজ করে না কিছু চাওয়াতে এরকম করছিল। পরে বাবা আসছে, বাবা এসে বলে যে আমার মেয়ের এবার নিয়ে যাবো, থাক এত অত্যাচার আর সহ্য হয় না, কতদিন একটা মানুষ কতদিন কার সাথে সহাইতে পারে? শেষ পর্যন্ত আমি আমার বাবার কাছে এই কথাটা আজও আমি বলতে পারি না যা বাবা আমি যদি ওই তিন ছেলের সাথে মানে আমার ভাইদের সাথে যদি না থাকি তাহলে আপনার সাথে থাকছি, আমার স্বামী আমার এটা বলছে। এটা যদি বলি তাহলে আমার বাবা আমার খুব কষ্ট পাইবে, এর জন্য আমি এটা না বইলা বলছি। আমি মেলা যাওয়াতে আমি ওরও বই লাগেছি, তারপরও আজকে আমি এই কথাটা বলতেছি, বই লাগেছি তারপরও আমারে খারাপ ধরনের ভাষায় বকাবকি করতেছে মেলায় যে একার সাথে নাকার সাথে থাইকে আসছি, মানে বাবার সাথে এইভাবে বলছি, মানে ও আমার বাবার আঙ্গুল দিয়ে বলতেছে বেশ্যা মাইয়া হইছ, ভালো মাইয়া জন্ম দিতে পারস নাই, আমার মারে বলতেছে করেছস আমারে, কই তুই তো প্রেম করে বিয়া করেছ আমার মেয়ের কি তারে আইদা দিছিলাম, মানে আমার বাবা যখন বেশ্যা মাইয়া হয়েছে তখন আমার বাবা একটা চটকনে লয়ে গেছে ওর দিকে মারার জন্য, পরে ও আমার বাবারই মারলো।
আপনার বাবাকে মারছে?
আমার বাবা এত কষ্ট করে জীবনে আমার অনেক সাপোর্ট করে, তারপর আমার বাবার আমার সামনে আমার বাবার গায়ে হাত তুলে, পরে আমার এলাকার মানুষজন এই সিনটা দেখে আমি বলতেছি এখন বাবা যাও পুলিশ নিয়ে ওরে ধরায় দাও, আমি তোমার সাক্ষী দিলাম, কিন্তু আমার এলাকার মানুষ ঘর থেকে বের হইতে দিল না, যদি আমি যাই সত্যি 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 পুলিশ নিয়ে, কিন্তু আমার মা খুব জেদি ছিল, সে যাই আমার বড় ভাইরে যে পুলিশ নিয়ে আসলো, পুলিশ নিয়ে আসার পরে ওদের এলাকার ভিতরে বড় ভাইটাই টাকা দিয়ে বিদায় করে দিল, ও আর আসলো না, ও ফোনে ফোনে কথা বলতেছে যা লয়ে যাক সংসার রাখা দরকার নেই, পরে ওর বাবা বলতেছে আসলে ও খাইতে খাইতে মাথা খুব আবলাই গেছে, তো থাক সমস্যা নাই আমরা বুঝা মনে লাগলে ওরে বাইরটা খেদাই দিব, বউ খেদামু না, বউ ভালো, দেওরও সাপোর্ট দিতেছে, নন্দেও সাপোর্ট দিতেছে, শ্বশুরও সাপোর্ট দিতেছে, পরে সবার সাপোর্টে মা কি করলো যে আমার অভাবের সংসারে আবার ও আইসা উঠবো দুই ছেলে মেয়ে নিয়ে, থাক ওর স্বামী তো এমনই করে, মানে এত কিছু হয়েছে, তারপর আমার বাবার সাহস পেল না আমার এই সংসার থেকে নিয়ে যাওয়ার জন্য, তখন আমি বুঝছি যে আমি কোনোদিন মনে হয় সংসার থেকে আমি যাইতে পারবো না, যখন আমি বুঝছি যে এই সংসার থেকে আমার যাইতে পারবো না, এই সংসারে থাকতে হইব, সবকিছু শুই নাই আমি ওই সংসারে রয়ে গেলাম, দেখি আমার হাজব্যান্ড ভালো করা যায় কিনা, সবার কাছে আমি সাহায্য চাইছিলাম যে দেন আপনারা ওর জন নেশা করতে করতে বাইরে কাজ করে আসে, আসে দশটার সময় গাড়ি সাইড করে, ও বাসায় আসে তিনটা দুইটা আড়াইটা, মানে সেই টাইমে ও খাইয়ে আসে, আর পরের দিন সারাদিন ঘুমায়, বাজার খরচের কোনো কথা না, মেয়ে পরীক্ষার ফি দিব না আমি, বাজার করবো যেই টাকায় না, তো একবার আমার গয়না 500 টাকা, ওই টাকাটা আমি বাজারে করবো না, আমার মেয়ের পরীক্ষা 4-5 মাসে ফাইভে পড়ে, তার কোচিং বাধ্যতামূলক কোচিং দিয়ে দিচ্ছে, আমার মেয়ে ছেলেটারে আমি সরকারি স্কুলে ভর্তি করাই দিচ্ছি, অভাবের কারণে মেয়েটার কাপড় চোপড় ভালো করে আমি দিতে পারতেছি না, বাধ্যতামূলক ভাবে কোচিং করতে হবে, সেই কোচিং এর জন্য
আচ্ছা
আমি টাকা জমাইতাম, জমাই আমি বাজার খরচ খুব কষ্ট করে চলতাম, তারপর আমি কইতাম যে ঠিক আছে সামনে তো ফাইনাল পরীক্ষা, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, তাইলে আমি বাবার বাড়ি কিছুদিন, এই যে ঈদের পরে, ঈদে পারো নাই আমার দুইটা বাচ্চা আমার একটা সুতা দিতে, অথচ আমার ভাইদের কাছে মানে ভাইয়েরা মার্কেটে নিয়ে আসে, এবং মা সাথে গেছে, যাওয়ার পরে আমার খুব কষ্ট লাগছে, আমার মা বলতেছে কিন কি কিনবি, কিন মেয়েদের জন্য কিন, ভালো তো মেয়েদের জামা কাপড় নাই, যেটা কিন কিন ভালো দেহেই কিনিস যা কিনুস, পরে মা এটাও বলতেছে আবার বলতেছে কোন বছরে তো পারলি না ভাইদের দিতে, খালি ভাইদের কাছ থেকে নে, সারা বছর বইয়ে তো ভাইদের কাছে নে, জামাই তো পারে না একটা সুতাও দিতে, পরে শুই না আমার খুব কষ্ট লাগলো, আমার মা এই কথাটা কিভাবে বললো জানে আমার স্বামীর কিছু।
আচ্ছা আপনার মা তো আগে থেকেই বলতো, এখন কি অবস্থা স্বামীর সাথেই তো আছেন?
না এখন বর্তমানে আমি বাপের বাড়ি আসছি, যে কিছুদিন যাবো যে ঝগড়াটা হয়েছে সেটা বলি, যখন আমি চাকরি করছি ও যখন ফোন দিত গ্রামে গ্রামে যখন ডিউটিটা করতাম, তখন ফোনে একটা রেকর্ডিং করে রেকর্ডিং আমার শোনাইতেছে ঈদের পরে, যে দেহত সাথে রেকর্ডিংটা শুনে কিচির মিচির, মানে একটা সেক্সের গল্পের মতো, মানে কিরকম যেন একটা মেয়ে একটা শব্দ করতেছে, এইভাবে শব্দ করে না আমার শোনাইতেছে, রাত্রে শোনাইতেছে আর বকতেছে, পাশে আমার মেয়ে ফাইভে পরে ক্লাস ফাইভে পরে, পাশে আমার মেয়ে বলতেছে মা আজকে আমার ভালো লাগতেছে না, পাশের রুমে শুমু না তোমার সাথে শুমু, মানে সেদিন সারাটা রাত ধরে এগুলো শোনাইলো, আমার মেয়েটা পাশে শুইলো, আমার মেয়ের খুব ঘুম পাতলা সারা রাত ধরে, আমি কি শোনাইতেছে এগুলি একটু ঘুমাইতে দাও, কয় শুন না বুঝোস না কি শোনাইতেছি, মানে এভাবে বলতেছে যে আমি চমকে উঠছি, আমি আবার কি করলাম, দুইটা বছর যাবত আমি চাকরি করি না, কারোর সাথে কোথাও যাই না, আমার একটা জুতা কিনা লাগবে, আমি আমার হাজবেন্ড এর সাথে নিয়ে যাই, জালের সাথেও যাই না বা আমার মার সাথেও যাই না, একটা জুতা লাগবে আমার স্বামীর নিয়ে যাই চলেন, যে আমার মা বলে যে তোর স্বামী যখন এত সন্দেহ করে কারোর সাথে হাঁটিস না, নন্দেগোর সাথে যাইস না, জালের সাথে যাইস না, আমার সাথেও যাওয়া দরকার নেই, যখন লাগবো লাগলে পরের দিন কিনবি, তোর স্বামীর নিয়ে যাবি, বাচ্চাদের একটা কিছু লাগবো কলম কিনতে লাগবো তখনও পরের দিন আমার স্বামীর নিয়ে যাই, তাহলে এখন আমি কি করলাম, এই রেকর্ডিংটা শোনার মানেটা কি আমার?
আচ্ছা ওই রেকর্ডিংটা আপনার এরকম কিছু বোঝাচ্ছে এরকম?
হ্যাঁ ও বোঝাচ্ছে যে এটা রেকর্ডিংটা আমার, মানে এরকম, কিন্তু আমি তো বুঝতে পারতেছি এই রেকর্ডিংটা আমার না, কারণ আমি এরকম রেকর্ডিং করি নাই,
আমি তো নিজে জানি আমি এরকম কাজ কোন সময় করিনি।
আচ্ছা ঠিক আছে, মানে আপনার দিক থেকে আপনি ক্লিয়ার, তাই তো?
100% ক্লিয়ার। আমি এখনো কোন ছেলেদের সাথে মোবাইলে কারোর সাথে, কেউ যদি আমার ফোন দিয়ে, ওই যে চাকরি করছিলাম যে আমার কোন যদি ডাক্তার দেখান আমার নাম্বারটা দিয়ে আসছি, কোন ছেলে যদি ফোন দেয় বা কোন মহিলা যদি ফোন দিয়ে দেয় যে সীমা আপু যে আজকে এই ডাক্তার বসবে কিনা, আজকে আসবো কিনা, বা
এই যে কোনো ধরনের কথা হলেই ও সন্দেহ করতো,
সন্দেহ করতো, সেই জন্য মোবাইল নাম্বার সবকিছু চেঞ্জ করে।
আচ্ছা, আপনার জায়গা থেকে আপনি একেবারেই ক্লিয়ার যে আপনার এ ধরনের কোন সম্পর্ক করার সাথে ও সব সমস্ত ভিত্তিহীন ব্যাপারগুলো আপনার উপর চাপায়। আচ্ছা, তারপরে কি হলো, আপনি আর ওর সাথে থাকলেন না, তাই তো?
হ্যাঁ, ওর সাথে এত কিছু করার পরও যখন ও আমার এখন আবার কি একটা রেকর্ডিং নিয়ে আসছে, তখন আমি কি করলাম, বাপের বাড়ি চলে আসলাম। চলে আসার পরে যে ও তো মার ভালো হইব না, মার কাছে বললাম যে আমি তো কই সব জায়গায় বলি, রেকর্ডিংটা শোনার পর আমার শাশ শ্বশুরকে বললাম, বাসায় আসি নাই, ওই বাসায় আসার পরিস্থিতিতে শ্বশুরকে বললাম, দেবরকে বললাম, পরে বললে যে হ্যাঁ দেবর মানে বুঝতে পারছে ও যে কত রাত করে আসে কি খায় এগুলি এ সম্পর্কে জানে দেবর, শ্বশুরও জানে, আমি হয়তো পুরোপুরি ভাবে জানি না, বলতেছে ওরে রিহাবে দিতে হবে নয়তো থানায় নিয়ে বলে রাখতে হবে। যখন এই কথাটা বললো রিহাবে দিতে হবে, তখন আমি বললাম তো দেন, আমার বাবারও তো আর্থিক সমস্যা বেশি আপনাদের চাইতে বেশি, আমার বাবা ভাড়া দিয়ে থাকতে হয় আর আপনাদের ওই জায়গায় অ্যাপার্টমেন্টে দিয়ে দিল, আমার বাবা ভাড়া গেল, ভাড়া দিয়ে থাকতে হয়, আপনাদের ভাড়া লাগে না। তো দেওয়ার বললো আমার নিজের সংসারই চালাইতে পারি না শ্বশুর ভাই, আমি নিজের কর্মই নাই, দুই রুমের ভাড়া বেয়ে চলি আমি, তোমার জামাই রিহাবে দিব কিভাবে, তাহলে তোমার যে একটা কাজ করো তুমি থানায় নিয়ে কদিন শিক্ষা দিয়ে আনো। শ্বশুরও বললো দেওরও বললো, বলার পর আমি কি করলাম যে মার কাছে যেটা বললাম যে মা এরকম করে কয়, চল তাহলে জিটির কাগজটা আছে থানায় দেখি কি কয়, যে রাত ভরে এরকম করে। আমার মেয়ে পরের দিন বললো যে বাবা তুমি কেন মার কাছে এইসব কথা বলো, তোমার কি একটু সরম লজ্জা নাই, মানে মেয়ে যতটুকু বুঝছে অতটুকুই বলছে। পরে মেয়ের দিক চোখ একবার বড় বড় করে তাকাই গেছে, মেয়ে মানের ভয়ে আরেক রুমে চলে গেছে। আমার মেয়ে ফার্স্ট এই কথাটা আমার শুই না, আমার খুব আনন্দ লাগছে যে আমার ভবিষ্যতে যে আমি একটা সাপোর্ট আমার ছেলে মেয়ের কাছেই পাবো যদি ওর সংসার করি, মানে আমার যে কষ্টটা বা আমি যে কারোর সাথে কোনো সম্পর্ক নেই তারপরে যে আমি এসব শুনতেছি, মানে ভবিষ্যতে আমার ছেলে মেয়ে এই জবাবটা দিবে।
সেটাই। আচ্ছা, তারপরে এখন কি অবস্থা?
এখন থানায় গেছি, পরে থানারা বললো নেশাখোরের নেয় না ওরা।
আচ্ছা,
ওরা নেশাখোরের নেয় না, একমাত্র রিহাবে দিতে হবে। তাহলে রিহাবে দিলে আমি কিভাবে দিব, কিভাবে দিব রিহাবে, আমার কাছে তো টাকা নেই। মার কাছে বললাম সম্ভব না, এসব পর বাপের বাড়িতে আসি, এখন ওরেও আমি আমার সম্ভব না, ওরে আমি চিকিৎসা করার মতো আর আমার তো কাজ করতে দেয় না, হাতের কাজ একটু জানি, মেশিনও কিনতে পারতেছি না, ভালো একটা মেশিন একটা মেশিন কিনছিলাম ওটা নষ্ট হয়ে গেছে।
কি করছেন আপনি এখন?
কিছুই করতেছি না, বাপের বাপের বোঝা হয়ে আসছি এখন, এই দুইটা তিনটা জীবন মানে দুইটা বাচ্চা আমি,
আচ্ছা তিনজন
মিলে আমার বাপের বাড়ি, এখন আমি বাপের বোঝা হয়ে আসছি।
আচ্ছা, বাবার বাড়িতে আছেন। আচ্ছা, আপনার হাজবেন্ড এর ব্যাপারটা আপনি জানতেন না, শুরু থেকে একটু যদি রিপিট করি, সেটা হচ্ছে এরকম আপনার হাজবেন্ড নেশাগ্রস্ত সেটাও জানতেন না, এবং ওই কারণে হয়তো ফ্যামিলি এরকম একটা অভাবী ফ্যামিলির একটা মেয়ের সাথে ফোর্সলি মানে জোরপূর্বক বিয়েটা দিল, বিয়ের ব্যবস্থাটা করলো, এবং তার ফলে কি হলো যে ভোগ যেটা করার সেটা হচ্ছে যে আপনিই করলেন, টিল নাও এখন পর্যন্ত করছেন। ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনার বাবা কি ওই ব্যবসায়ী করে এখনো সবজি?
হ্যাঁ, ওই সবজি বিক্রি করতেছে। আমার এক ভাই কাজ করলে করে, না করলে নাই, মানে ছোট ভাই, আর বড় ভাই বিয়ে করছে, বড় ভাই সংসার বড় ভাই চালাইতে পারতেছে না, মানে আমার যে হেল্প করবো বা আমার স্বামীর যে রিহাবে দিয়া ভালো করে আনবো সেই ক্ষমতা আমার এখন নাই।
প্রিয় শ্রোতা, পুরো গল্পটি আমরা শুনলাম, এবং গল্পের মাঝখানে বারবার আমি একটা কথা বলছিলাম যে গল্পটা পুরোটা শুনবেন, কারণ আপনার জন্য কিছু গল্পটা একটা গাইডলাইন হয়ে সামনে দাঁড়াবে। আমার মনে হয় সেরকমই হয়েছে ব্যাপারটা, ওর জীবনটা অন্যরকম হতে পারত, ফ্যামিলির প্রেশারে যার সাথে বিয়েটা হলো বেসিক্যালি ওই ফ্যামিলির দিক থেকে প্রেশারটা বেশি ছিল, তাদের ইন্টেনশন এটাই ছিল যে তাদের ছেলেকে একটা সুন্দর সুপথে নিয়ে আসা। এটা সবসময় শুনে থাকি যে ছেলেকে বিয়ে দেওয়া ছেলে ঠিক হয়ে যাবে, এরকম বোধ হয় কোন অনুপ্রেরণা থেকেই ছেলেটাকে বিয়ে দেওয়া হলো এরকম একটা ফ্যামিলির মেয়ের সাথে, কিন্তু আলটিমেটলি সাফার করল কে, প্রত্যক্ষভাবে মেয়েটা এবং পরোক্ষভাবে পুরো ফ্যামিলি, এবং অ্যাডিকশন যেটা পুরো ফ্যামিলিটাকে নষ্ট করছে, নেশা করা। এই ব্যাপারটা আসলেই কতখানি কঠিন নির্মম হতে পারে একটা পুরো সংসারের জন্য, ফ্যামিলির জন্য, সেটা আজকে আপনারা শুনতে পারলেন। ওর ফাইন্যান্সিয়াল অবস্থাটাও সেরকম নেই যাতে করে স্বামী চিকিৎসা করিয়ে তাকে ফিরিয়ে আনা হবে সুস্থ স্বাভাবিক জীবনে। স্বামী এবং সন্তানের এই সংসার যেটা কোনোভাবেই সুখের নয় ওর জন্য, কিন্তু ও চায়, ও কেন, প্রত্যেকেই চায় যে সুন্দর একটা সংসার হোক, এবং মাতৃত্ব যে কত বড় একটা দায়িত্ব, সেই দায়িত্বকে পালন করতে হচ্ছে, সে খরচটা যোগানোর চেষ্টা করতে হচ্ছে ওকেই। একটা ব্যাপার দেখুন প্রিয় শ্রোতা, অনেক মেয়েরাই কিন্তু এরকম পরিস্থিতিতে স্বামী এবং এই সংসারকে ছেড়ে চলে যায়, কিন্তু ও কিন্তু যায়নি, এটা কিন্তু একটা দৃষ্টান্ত হতে পারে। এরকম একটা স্বামীর সংসার করে যাচ্ছে, কারণ ওর মধ্যে সেই মাতৃত্ব রয়েছে, সংসারের চেতনা ওর মধ্যে রয়েছে, যে কারণেই কিন্তু সেই স্বামীর সাথে রয়ে গেছে এবং ওর কামনা ওর স্বামীকে ও ফিরিয়ে আনুক। আজকের অতিথি শিমু এটাই চায়, নেশা থেকে ফিরিয়ে আনার যে চিকিৎসা, সেরকম একটা চিকিৎসা কেন্দ্রে তাকে ভর্তি করিয়ে, এটা একটা ব্যয়বহুল চিকিৎসা। তার স্বামীকে ভর্তি করিয়ে তার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য তার পিতার যে ভূমিকা সেটা যেন সে পালন করতে পারে, তাই তাকে সুস্থ অবস্থায় সে তাকে দেখতে চায়। দেখুন আরেকটি বিষয় বেরিয়ে আসছে, এটাই আসলে প্রধান হয়ে দাঁড়াচ্ছে গল্পের শেষে। একজন পিতা সমস্ত রকম দায়িত্ব, একজন স্বামী তার সমস্ত রকম দায়িত্ববোধ সবকিছু ভুলে গেছে এই শুধুমাত্র নেশার কারণে। এই নেশা আপনারা কেউ করবেন না, যদি কেউ করে থাকেন কোনো না কোনো ভাবে সেগুলোর থেকে বের হয়ে আসার মানসিক ইচ্ছা শক্তি নিজের মধ্যে জাগাবেন। আজকের অতিথি শিমুর প্রতি শুভকামনা রইল। আমরা এবিসি রেডিও টিম এবং হ্যালো 8920 টিম মনে প্রাণে চাই ওর স্বামীর চিকিৎসার কোনো না কোনো ব্যবস্থা হোক এবং তার স্বামী সুস্থ হয়ে ফিরে সন্তান এবং স্বামীর দায়িত্ব পালন করুক। সর্বোপরি একটা সুন্দর সংসার, সুন্দর জীবন নিয়ে সামনের দিকে এগিয়ে যাক। এই শুভকামনা রেখে আজকের মতো শেষ করছি ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। আগামী বুধবার একই সময়ে আরও একটা জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, এবিসি রেডিও 89.2 FM এর সাথেই থাকবেন। শুভরাত্রি।
না জানি কোন
exclusively on FusionBD.com.